আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
এর সঙ্গে কোনো অশুভ শক্তির ছায়া আছে? যা ঘটনা ঘটছে এর সাথে কেউ একজন আছে যাকে শুধু নাতাশাই দেখতে পাচ্ছে। ঠিক তখন থেকেই ওই ভয়ঙ্কর ছবিগুলো আঁকতে শুরু করেছিল সে। আমার হৃদয়টা কেন যেন এক অজানা আশঙ্কায় ধরফর করতে লাগল। এটা ঠিক সেই একই রকম নিরবতা যেটা ওই দুর্ঘটনার রাতে বাসের মধ্যে আমরা সবাই উপলব্ধি করতে পেরেছিলাম খুব হঠাৎ করেই। কিছুক্ষণ পর বারান্দা থেকে খালা আর নানির গগন বিদারী চিৎকার শুনতে পেলাম। আমরা দৌড়ে সেখানে গেলাম আর যা দেখলাম তা ভোলার নয়। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা নতুন ঘটনায় যাচ্ছি, আর ঘটনায় যাবার আগে বিশেষভাবে অনুরোধ করছি, অনুগ্রহ করে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনারা সব নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। জাস্ট ইমাজিন করুন ঘটনাটি যদি আপনার সাথে ঘটত তাহলে কেমন হতো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না? আমি এবং সব লিসেনাররা সবসময় জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন। ও, আমার পরিচয়টা দেই, আমি রবিউল ইসলাম শাওন বলছিলাম বরিশাল পিরোজপুর থেকে। আমি 2013 থেকে আপনার শো শুনছি। অনেক ইচ্ছা ছিল আপনার শোতে আসার বা ঘটনা পাঠানোর। তখন বাটন ফোন ছিল, অত বুঝতাম না। একসময় ভূত এফএম বন্ধ হয়ে যায়, অনেক ভেঙে পড়েছিলাম। থ্যাংক ইউ রাসেল ভাই ভূত.কম নিয়ে ফিরে আসার জন্য। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা কোনো মর্মান্তিক ঘটনা নয়, ছোটখাটো কিছু ঘটনা যা আমার জীবনে ঘটেছে। আগেই বলে রাখি, আমার নানু একজন ওঝা। প্রথম থেকে শুরু করছি। ঘটনা এক, আমার বয়স যখন 4 বছর তখন আমার মা আমার নানুর ঘরে নিয়ে যায়। আমার নানু আমাকে চিকিৎসা করে। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। আমার নানু পিতলের একটি প্লেট আমার পিঠের ওপর দিয়ে কি যেন পড়ছিলেন। হঠাৎ আমি খেয়াল করি ওই পিতলের প্লেট ভেদ করে তার ভেতর থেকে 3টা সাদা আলো বের হয়ে গেল। ঘটনা দুই, আমার বয়স 7 বছর, আমি মাদ্রাসায় পড়তাম। একদিন মাদ্রাসা থেকে না বলেই বাড়িতে রওনা দেই। তখন আনুমানিক 7:30 বাজে, গ্রাম অঞ্চল, 7:30 মানে অনেক রাত। শর্টকাটে বাড়িতে যাওয়ার জন্য আমি বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। বাগানটা ছিল মাদ্রাসার পেছন দিকে। ওদিকে আমি মাদ্রাসায় নেই বলে আমার আব্বু আমাকে খুঁজতে বের হয়। সময় 9টা, আমি বাসায় যাই। এতক্ষণ আমি বাগানে বাগানে ছিলাম। আমার আম্মু আমাকে পেয়ে অনেক কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে আমার আব্বু মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে আমার কাছে আসে। আমি ভয়ে ছিলাম। তখন আমার আব্বু আমাকে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি? আমি বললাম, আমি বাগান থেকে আসছিলাম, তখন তোমার ভয়ে আমি বাগানে বাগানে ছিলাম। আব্বু বলে, আমি যখন তোকে খুঁজতে বের হয়েছি আবুল বলল তোকে নাকি বাগানের ভেতরে যেতে দেখেছে, তাই বাগানে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ দেখি তোর পায়ের ছাপ, তার পেছনে অনেক বড় একটা কিছু পায়ের ছাপ, যেটা মানুষের নয়, মানুষের থেকে অনেক বড়। এগুলো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘটনা তিন, আমার আব্বু গ্রামের মাদ্রাসা থেকে ঢাকায় নিয়ে আসে আমাকে। ঢাকায় আমি হাফিজি পড়ছিলাম। সমস্যার কারণে মাদ্রাসার নামটি উচ্চারণ করছি না, তবে এটা মতিঝিলে। ওই মাদ্রাসায় একজন হুজুর ছিলেন যিনি জিন পালতেন, এবং কি কি জিন রাতের বেলা তার কাছে আসত প্রায় আমরা সেটা খেয়াল করতাম। হুজুর ফজরের আজান দিলে নামাজ পড়ে মাদ্রাসার তিনটা নারকেল গাছ ছিল সেই সাইডে একটা নারকেল গাছের কাছে যেতেন এবং কি যেন পড়তেন, একটা বই বের করতেন তখন। আর নারকেল গাছগুলোতে অনেক কাক বসে থাকত। একদিন আমি ফজরের সময় ঘুম থেকে উঠে ওই নারকেল গাছের কাছে যাই। দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করি গাছের উপরে দুই তিনজন দাঁড়িয়ে আছে। আমি ভয় পাই এবং মাদ্রাসার ভেতরে চলে আসি। পরে জানতে পারি ওগুলো হুজুরের জিন ছাত্র, যেগুলো হুজুর বন্দি করে রেখেছেন এবং তাদেরকে হুজুর পড়ান। ওই গাছে অনেক লোহার গজাল মারা ছিল। ঘটনা চার, আমার আব্বু ঢাকা থেকে সাফারে চলে আসে, যার কারণে আমিও সাফারে চলে আসি। আশুলিয়া থানায় ওখানে একটা বড় মাদ্রাসা আছে, যেখানে একজন হুজুর ছিলেন যার বাম হাতের কোনো আঙুল বাঁকা ছিল। ছাত্ররা বলতো উনিও নাকি জিন পালে। আমি ভাবলাম প্রত্যেকটা মাদ্রাসায় হয়তো একজন হুজুর থাকেন যারা জিন পালন করেন বা বন্দি করেন। মাদ্রাসার ছিল চারপাশে দেয়াল, একপাশে তিনতলা, তার সামনে তিনতলা এবং ডান সাইডে মসজিদ, মাঝখানে মাঠ, এমনকি মাঠে অনেক পদের গাছ ছিল। অনেক গরমের কারণে একদিন আমরা বারান্দায় ঘুমাই। অনেক রাতে কেন জানি আমার ঘুম ভেঙে যায় একটা ডাকে। ডাকটা ছিল একটা ছাগলের। আমি বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখি ছাগলটা প্রচুর চিৎকার করছে এবং আসলে কি হয়েছে তা আমি দেখতেই ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পরে আমি ভয় পেয়ে আরেকজনকে ডাক দিই। আমরা দুজন উঠে দেখি ছাগলটা নেই। পরদিন হুজুর আমাকে অনেক বকাবকি করেন কেন আমরা বারান্দায় ঘুমিয়েছিলাম। মাদ্রাসার এক পাশে ছিল বাথরুম, চারটা বাথরুম। একদিন যে ছেলেটাকে আমি ডাক দিয়েছিলাম সেই ছেলেটাকে বাথরুমের ভেতরে আটকানো অবস্থায় পাওয়া যায়। ছেলেটিকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি এবং একটা সময় বাথরুম আটকানো পাই, সেটা খুলে আমরা ছেলেটাকে বের করি। পরে যখন ওর জ্ঞান আসে ও যা বলে, সে নাকি রাতের বেলায় বাথরুমে যাবার প্রয়োজন পড়েছিল তাই সেখানে গিয়েছিল, হঠাৎ কান্নার আওয়াজ পায় এবং ভাবতে থাকে এইখানে এভাবে কে কান্না করতে পারে। একসময় সে ধরে নেয় কোনো ছাত্র কান্না করছে এবং গিয়ে দেখে বাথরুমটাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওদিক ফিরে এবং তার কাছে যেতে সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখে বিভৎস চেহারার একজন, নিজেকে সামনে রাখতে পারে না, সে মাথা ঘুরে পড়ে যায় এবং পরের দিন ছাত্রটাকে তার বাবা মা এসে নিয়ে যায়। ঘটনা পাঁচ, বৃহস্পতিবার দিন রাতে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমার বাসা ছিল বাইপাইল বগাবাড়িতে, তার পাশে একটা ফ্যাক্টরিতে আমার মা চাকরি করত। সালটা 2014 সালের এপ্রিল মাস, বৃহস্পতিবার। বাসায় যাওয়ার পথে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। পাশে ছিল তিনটা নারকেল গাছ, একটা বেলি ফুলের গাছ, বেলি ফুলের প্রচুর ঘ্রাণ ছিল। পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি নিজেকে না সামলে কিছু ফুল ছিঁড়ে নেই বাসায় নিয়ে যাব বলে। কিছু রাস্তা নিচু এবং উঁচু, ওখানে একটা সিঁড়ি ছিল ছোট। আমি যখন সিঁড়ি থেকে উঠছিলাম আমি তখনই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফেরে তখন আনুমানিক মাগরিবের আজান হয়ে গেছে। যে মসজিদের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ওই মসজিদের বারান্দায় আমি জ্ঞান ফিরে পাই। আমি ভাবছিলাম হয়তো কেউ এখানে আমাকে এনে রেখে গেছে। যেহেতু আটটা বাজেনি আমার আম্মুর ছুটি হয়নি, তাই আমি আম্মুর গার্মেন্টসে চলে যাই। গার্মেন্টসের দারোয়ানকে বললাম আম্মুকে ডেকে দিতে, কিন্তু কয়েকজন লোক আসলো যারা আম্মুর সাথে কাজ করে। সবাই আমাকে দেখে জড়িয়ে ধরে এবং বারবার জিজ্ঞেস করে কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম। তখন একটা লোক আম্মু আর আব্বুকে ফোন দেয়, বলে যে আপনাদের ছেলেকে পাওয়া গেছে। আমি অবাক, সবাই এমন করে কথা বলছে কেন আমার সাথে? গার্মেন্টস ছুটি হওয়ার পরে ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমার আব্বু আম্মু গাড়ি নিয়ে আসে এবং আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, বলে কোথায় ছিলাম এতদিন। পরে জানতে পারি আমি 2 বছর হয়েছে হারিয়ে গেছি। অনেক পেপারে এবং কাগজপত্রে ছাপানো হয়েছিল আমাকে নিয়ে। ওখান থেকে হারিয়ে গিয়েছি তাই আব্বু আম্মু ওখান থেকে ঢাকার টিকাতলিতে চলে আসে। তখন 2016 সালের এপ্রিল মাস। কি হয়েছিল আমার সাথে আমি জানি না, তবে আমার জীবন থেকে 2 বছর একদম হারিয়ে গেছে। বাসায় গিয়ে আম্মু আমাকে দুধ দিয়ে গোসল করায় এবং নতুন কাপড় পরিয়ে দেয়। ঘটনা ছয়, তারপরে আমার আর মাদ্রাসায় পড়া হয়নি। আমি বাড়িতে চলে আসি, হাতের কাজ শিখব, তাই আমার আব্বু আমাকে একটা সাইকেল কিনে দেয় যাওয়া আসার সুবিধা হবে বলে। একদিন সন্ধ্যার পরে আম্মু ডেকে বলে, ওই যে তোর এক নানু আছে না, সে মারা গেছে, তার জানাজা আজ, তুই চলে যা, তাড়াতাড়ি এসে পড়িস। তার জানাজা ছিল ঈশার নামাজের পর, তাই আমি ঈশার আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে পড়ি সাইকেল নিয়ে। আমার গ্রামের যে মাদ্রাসা ছিল যেখানে আমি পড়তাম মাদ্রাসার সাথে বড় একটা খাল আছে, যেটার কথা আমি আগেই উল্লেখ করেছি। খালটা পার হওয়ার জন্য একটা ব্রিজ আছে। আমি ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, তখন একটা লোক আমাকে ডাক দেয়। লোকটাকে আমি আগে কখনো দেখিনি। লোকটাকে আমি সালাম দেই। লোকটা বলে, কই যাচ্ছ? আমি বললাম, আমার এক নানু মারা গেছে, তাই যাচ্ছি তার জানাজায়। লোকটা আমাকে বলে, সাবধানে যেও। আমি যেন যাওয়ার পথে কোথাও না থামি বা সাইকেল দিয়ে যেন না নামি, এটা বলে লোকটা চলে যায়। লোকটার কথায় আমি একটু অবাক হই। আমি চললাম নানা বাড়ির উদ্দেশ্যে। আমার যে নানু মারা গেছে সে ছিল আমার আপন নানুর চাচাতো বোন। আমি যাচ্ছিলাম মেইন রোড ধরে, অনেক দূরে দূরে লাইট লাগানো, এক লাইট দিয়ে আর এক লাইট পর্যন্ত যেতে মাঝখানে অন্ধকার। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফোনের চার্জ ছিল না, তাই বাসায় রেখে এসেছিলাম। দুই লাইটের মাঝখানে যে অন্ধকার জায়গাটা, আমি তখন সেখানে। হঠাৎ দেখতে পাই আমার সাইকেলের সাথে সাথে একটা কুকুর আকৃতির আবছা ছায়া দৌড়াচ্ছে। আমি আমার নানা বাড়ি কোনো মতে পৌঁছাই। জানাজা ও মাটি দেওয়া শেষ হয়, তখন আনুমানিক রাত 10টা বাজে। গ্রামে 10টা মানে অনেক রাত। আমার মামা আমাকে থেকে যেতে বলেছিল, আমি থাকলাম না, বের হয়ে পড়লাম সাইকেলটা নিয়ে নানা বাড়ি থেকে। বের হওয়ার সময় চিকন একটা রাস্তা পড়ে, দুই সাইডে জঙ্গল, একটু পরে ডান সাইডে একটা পুকুর, তার বাম সাইডে একটা কবরস্থান। আমি যখন যাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিল। আমি যখন পুকুর পর্যন্ত আসি, হঠাৎ মনে হলো কে যেন পুকুরে ঝাঁপ দিল। আমি ভয় পেয়ে যাই, সাইকেলটা থামাবো, এমন সময় লোকটার কথা মনে পড়ে, তাই আমি আর থামলাম না। কবরস্থানটা পার হওয়ার সময় আমার এক বন্ধু আমাকে ডাক দেয়, বলে, শাওন কোথায় যাচ্ছিস, একটু দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। তখন আমি ভাবলাম যে এখন এত রাতে আরিফ এখানে কি করে। আমি আর দাঁড়ালাম না, আমি বাসায় চলে যাই। যাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি, ভাবছি কি হলো আমার সাথে। হঠাৎ অনেক রাতে আমার রুমে কারো আওয়াজ পাই। আমি দেখি সেই লোকটা যার সাথে আমার ব্রিজের ওপরে দেখা হয়েছিল। আমি ভাবলাম এত রাতে আমার রুমে এই লোক আসলো কিভাবে। সে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে বলল, যা হয়েছে তাতে ভয় না পেতে, আর এ কথা যেন আমি কাউকে না জানাই। এই বলে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। পরের দিন নানু আমাকে যেতে বলে, তাই নানুর কাছে যাই। নানু আমাকে কালকের ব্যাপারে সবকিছু বলে, ফু দিয়ে দেয়। তারপর আমাকে বলে আমার নাকি তুলা রাশি, আমার সাথে নাকি ছোটবেলায় তিনটা পরি ছিল, তাদেরকে নানু ছোটবেলাতেই পিতলের প্লেট, মোমবাতি, আরেকটি পাথর, আরো কিছু জিনিস দিয়ে তাড়িয়ে দিয়েছে, যার ফলে আমি দেখতে পেয়েছিলাম তিনটা আলো বের হয়ে যাচ্ছে। পাথরটি ছিল জিনের পাথর, যেটা নানির কাছে এতদিন ছিল। কিছুদিন আগে জিন সেটা নিয়ে গেছে, এগুলোর মাধ্যমে আমার থেকে তাদের তাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা আমাকে নিয়ে যায়। তার জন্য নানু আমার সাথে একটা জিন দেয় আমাকে পাহারা দেবার জন্য। সেই জিনটি আমাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল এবং সাইকেল থেকে নামতে নিষেধ করেছিল, কারণ কোন একটা সমস্যার কারণে নাকি সে আমার সাথে আসতে পারেনি এবং রাতে আমার সাথে দেখা করে। আমি যখন 2 বছরের জন্য হারিয়ে গিয়েছিলাম, তখন নাকি সেই জিনটি আমার সাথে ছিল না। যে পাথরটি আমার নানুর কাছে ছিল, সেই পাথরটি জিনদের দরকার ছিল, তাই সে সেটা নিয়ে গিয়েছিল তাদের রাজ্যে, আর সেই সুযোগে আমাকে পরীরা নিয়ে গিয়েছিল। আমার নানু নাকি অনেক চেষ্টা করেও আমাকে আনতে পারছিল না, তখন অন্য একটি ওঝার মাধ্যমে আমাকে নিয়ে আসা হয়। এখন আসি যে প্রশ্নগুলো আপনার মনে উঁকি দিচ্ছে সেই সম্পর্কে। ঘটনা এক এক টুয়েস্ট। ছোটবেলায় যে আমি দেখেছিলাম পিতলের প্লেট এবং তিনটা আলো, সেটা আসলে তিনটা পরি ছিল। ঘটনা 2 টুয়েস্ট। গ্রাম অঞ্চলে বাগানে পানি যাওয়ার জন্য ছোট ছোট করে বেড় তৈরি করা হতো, যার কারণে বাগানে পানি যেত। বেড়ের ভেতর আমার পায়ের ছাপের পেছনে যে বড় বড় ছাপ ছিল, সেটা ছিল সেই জিনের পায়ের ছাপ, যেটা আমাকে পাহারা দিত। ঘটনা 4 টুইস্ট। মাদ্রাসায় যে ছাত্রটাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, আসলে সেই রাতে আমাকে নিয়ে যেতে এসেছিল। সেই ছাত্রটা দেখে ফেলেছিল, তাই তাকে বন্দি করেছিল বাথরুমে। ঘটনা 5 টুইস্ট। আমি বাসায় যাওয়ার সময় আমার সাথে জিনটা ছিল না, এই সুযোগে বেলি ফুলের ঘ্রাণে আমাকে অজ্ঞান করা হয় এবং তারপরে তারা আমাকে নিয়ে যায়। এটা পরিদের একটা চাল ছিল। এই ছিল আমার ঘটনা। ভয়েস দিয়ে লিখছি, বাংলা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নানুর বয়স হয়েছে, তার সাথে এখন অনেক সমস্যা হচ্ছে, এই ঘটনাটি সিলেক্টেড হলে সেগুলো একসময় লিখে পাঠাবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। বরিশালের পিরোজপুর থেকে রবিউল ইসলাম শাওন এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা পাঠাবার জন্য। আমি বলব যদি আপনি ভয়েস দিয়ে লেখেন তাহলে আরেকটু কষ্ট করে ভয়েস রেকর্ড করে ফেললেই পারতেন, তাহলে দুইবার কষ্ট করতে হতো না। কারণ ভয়েস দিয়ে লিখলে অনেক সময় আসলে পড়তে একটু অসুবিধা হয়, সো আপনি রেকর্ড করে ফেলতে পারেন। কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম এবং তিনি লিখছেন, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি চট্টগ্রাম বিভাগ থেকে। আমার এক বন্ধুর বাড়ি চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায়। গত বছর তার দাওয়াতে গিয়েছিলাম, সেখানেই কথক আপুটির সাথে আমার পরিচয় হয়। আমার বন্ধুর কাছে জানতে পারি বহু বছর আগে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় তাদের পরিবারটি প্রায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনা শোনার পর আমি আপুর সাথে আবার আলাদা করে কথা বলি। আপুর নাম নাতাশা, ওনার বড় ভাই মূলত আমার সঙ্গে ঘটনাটি শেয়ার করেন। এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি পরিবারের হাহাকার, এক বোনের আত্মত্যাগ এবং আরেক বোনের অশুভ শক্তির সঙ্গে লড়াইয়ের এক মর্মান্তিক উদাহরণ। এক দুর্ঘটনায় এক বোন হারিয়ে যায় চিরতরে, আর এক বোনের শরীরে ভর করে এক অশরীরী শক্তি যার প্রতিশোধের আগুন তাদের জীবনকে নরক বানিয়ে দেয়। ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কিছু সফর আমাদের আপন করে নিতে আসে না, বরং চিরদিনের জন্য আলাদা করে দেওয়ার জন্যই আসে। এমনই এক যাত্রায় আমি আমার মা আর দুই ছোট বোনের সঙ্গে গিয়েছিলাম। তখন কে জানত যে এই যাত্রা আমাদের মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাবে। আমাদের নানা বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল আর সেই উপলক্ষে অতিথিদের প্রচণ্ড ভিড় জমেছিল। সবাই অসাধারণ সাজে সেজেছিল, প্রত্যেকের মুখে ছিল আনন্দ আর উপচে পড়া হাসি। ওই যাত্রাটা ছিল একটা পাহাড়ি এলাকার মধ্য দিয়ে। আমরা যারা সমতলের মানুষ জীবনে প্রথমবারের মতো পাহাড় দেখছিলাম। আমাদের আজও স্পষ্ট মনে আছে, বাসের জানালার পাশের আসনটা নিয়ে আমি আমার ছোট বোন মারিয়ার সঙ্গে কি ভীষণ ঝগড়াটাই না করেছিলাম। বাসটা এঁকে বেঁকে চলছিল আর আমাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, চারপাশ জুড়ে অন্ধকার গভীর হয়ে নামছিল, বাতাসে একটা অদ্ভুত ভারী নীরবতা ছিল। বাসের সব যাত্রী যাদের মুখে কিছুক্ষণ আগেও আনন্দের হাসি ছিল, এখন হঠাৎ করেই যেন এক গভীর নীরবতায় ডুবে গিয়েছিল। আমার চোখ বারবার বাইরের আঁকা বাঁকা পথটার দিকে চলে যাচ্ছিল। আমার ছোট দুই বোন নাতাশা আর মারিয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা আয়তল কুরসি পরে আমাদের সবার উপর ফু দিচ্ছিলেন। আমরা যতই গন্তব্যের কাছাকাছি পৌঁছচ্ছিলাম পথগুলো ততই ভয়ঙ্কর আর অচেনা হয়ে উঠছিল। গত পাঁচ মিনিট ধরে একদল কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ বাতাসে ভেসে আসছিল। আমার চোখে ঘুমের আবেশ নেমে আসছিল, কিন্তু এই বিকট আওয়াজটা আমাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না। হঠাৎ করেই বরযাত্রীতে ভরা বাসটা একটা মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর প্রচণ্ড এক ঝাঁকুনিতে আমি সামনের দিকে ছিটকে পড়লাম। আমার মাথাটা সামনের সিটের লোহার সাথে সজোরে ধাক্কা খেল। তারপর আমার সঙ্গে কি হয়েছিল তার মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা স্থানীয় হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম, সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা। একজন নার্স আমাকে স্যালাইন দিচ্ছিলেন। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমি কে, কোথায় আছি। হঠাৎ করে যেন সবকিছু ওলট পালট হয়ে গিয়েছিল। তখন আমার বয়স ছিল প্রায় 14 বছর। আমার পুরো শরীরটা ফোসকার মতো যন্ত্রণায় টনটন করছিল। কিছুক্ষণ পর আমার মনে পড়ল ঠিক কি ঘটেছিল। আমি চারপাশে তাকালাম, কিন্তু মাকে কোথাও দেখতে পেলাম না। আমার দুই যমজ বোন নাতাশা আর মারিয়াও আশেপাশে ছিল না। আমি ভাঙা ভাঙা গলায় নার্সকে তাদের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ইমার্জেন্সি ওয়ার্ডে তখন অনেক ভিড় ছিল, চারপাশ থেকে শুধু মানুষের কান্নার আর চিৎকারের আওয়াজ আসছিল। একটু পর আমি বুঝতে পারলাম, মা আমার বিছানা থেকে 5টা বিছানা পরেই গুরুতর আহত অবস্থায় শুয়ে আছেন। সেই রাতটা যে কি ভীষণ কষ্টের ছিল তা বলে বোঝানো যাবে না। যে বাড়িতে বিয়ের আনন্দ হওয়ার কথা ছিল সেখানকার সবাই আর আশেপাশের সমস্ত আত্মীয় স্বজন খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার 8 জন যাত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন, আর তারা সবাই ছিলেন আমাদের খুব কাছের আত্মীয়। বাসটা খাদের গভীরে পড়ে যাওয়ার কারণে এমন একজনও যাত্রী ছিলেন না যিনি আহত হননি। পুরো বাসের যাত্রীদের মধ্যে একমাত্র আমার 7 বছর বয়সী বোন নাতাশাই এমন একজন ছিল যার শরীরে সামান্য একটা আঁচড়ও লাগেনি, আর এই জন্য আমরা আল্লাহর কাছে যতই কৃতজ্ঞতা জানাই না কেন তা কমই হয়ে যায়। সেই রাতের পর ঠিক কি কি ঘটেছিল তা আমি বিস্তারিতভাবে জানতাম না। পরের দিন আমি জানতে পারলাম আমার ছোট বোন মারিয়া, যে ছিল নাতাশার যমজ বোন, সে আর আমাদের মাঝে নেই, মৃত্যুবরণ করেছে। ওই সময় পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল যে আমি মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদার সুযোগও পাচ্ছিলাম না। আমার মাও আমার কাছে আসতে পারছিলেন না। আমাদের মামা যে কিভাবে একা হাতে সব সামলেছেন তা ভাবলে অবাক লাগে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মামা আমাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে খালা আর নানি আম্মা আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের বাবাও তার অনেক আগে মারা গিয়েছিলেন। মা মারিয়ার হারানোর শোকটা ওই অবস্থায় একা কিভাবে সহ্য করতেন, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আপাতত নানির বাড়িতেই থাকব। আমার নিজের শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ার পর আমি নিয়মিত মাকে দেখতে যেতে শুরু করলাম, কিন্তু এই সময় নাতাশা একদম চুপচাপ আর শান্ত হয়ে গিয়েছিল। ও হাসপাতাল থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। ও কখনো কাঁদত না বা কোনো জিনিসের জন্য বায়না করত না, বরং বয়সের তুলনায় অনেক বেশি সংযত আর গম্ভীর হয়ে গিয়েছিল। ও তো একটা ছোট বাচ্চা ছিল, কিন্তু মারিয়া, যার সঙ্গে সে দিনের বেশিরভাগ সময় কাটাত, একসঙ্গে খেলত পড়ত, সেই যমজ বোন, তার নিজেরই প্রতিচ্ছবি, সেই দুর্ঘটনায় তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গিয়েছিল, আর তাই হয়তো সে এমন হয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দূর দূরান্ত থেকে মানুষ শুধু নাতাশাকে এক নজর দেখতে আসত। তারা অবাক হয়ে বলত, এটা কি সেই বাচ্চা মেয়ে যার গায়ে একটু আঁচড় লাগেনি? আর এটা কিন্তু সত্যি আর অবিশ্বাস্যই ছিল। মা বলতেন, দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে নাতাশা আমার কোলেই ছিল, আর মারিয়া ঠিক আমার কাঁধের সঙ্গে হেলান দিয়ে বসেছিল। যখন দুর্ঘটনা ঘটল তখন নাতাশা আর আমার কোলে ছিল না। সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা তখন এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেইনি, কারণ তখন আমাদের বোঝার মতো মানসিক অবস্থা ছিল না। কিন্তু নাতাশার এই নীরব আর নিষ্প্রাণ অবস্থা দেখে আমরা সবাই মিলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা শুরু করলাম। কখনো নানিমা তাকে গল্প শোনাতেন এবং সেই অজুহাতে কাছে ডেকে বসাতেন, কখনো খালা তার পছন্দের কোনো খাবার রান্না করে নিয়ে আসতেন, আবার কখনো মামা বাইরে থেকে তার জন্য খেলনা বা রঙিন পেন্সিল কিনে আনতেন, যেন কোনো না কোনোভাবে নাতাশা তার ভেতরের কষ্টটা ভুলে গিয়ে আবার আগের মতো কথা বলতে শুরু করে। কিন্তু নাতাশা ঘন্টার পর ঘন্টা একা একাই বসে থাকত আর শূন্য দৃষ্টিতে মানুষের দিকে বা দেয়ালের দিকে তাকিয়ে থাকত। মামার বাচ্চারা যখন তার সঙ্গে খেলতে যেত তখন সে তাদের কাছে যেতে চাইত না। আমি তাকে ডেকে এনে আগের দিনের মজার মজার ঘটনার কথা বলতাম, কিন্তু আমার মনে হতো না সে আমার কোনো কথাই শুনতে পাচ্ছে। মামা তো ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি নাতাশাকে ডাক্তারও দেখিয়েছিলেন যাতে ওর মনের ওপর কোনো গভীর প্রভাব পড়েছে কিনা তা জানা যায়, কিন্তু ডাক্তাররাও অস্বাভাবিক কিছু খুঁজে পাননি। দেখে মনে হতো সে যেন ওই দুর্ঘটনার ভয়ঙ্কর রাতের মধ্যেই কোথাও একটা আটকে আছে। বাড়িতে সবাই যখন একে অপরের সঙ্গে কথা বলত, তখন তার নীরবতা আমাদের সবাইকে কষ্ট দিত। আম্মু তাকে পাশে বসিয়ে নানা ধরনের কথা বলতেন, একসাথে ঘুমোতে চাইতেন, কিন্তু আম্মু যেই মাত্র চোখ বন্ধ করতেন, নাতাশা নিঃশব্দে আম্মুর কাছ থেকে সরে যেত। আম্মুর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেন না, তাই নাতাশা তার কাছ থেকে দূরে সরে গেলেও তিনি কিছু করতে পারতেন না। নানির বাড়িটা ছিল পাহাড়ি এলাকায়, সেখানে রাতের বেলা অনেক দূর থেকে পুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ ভেসে আসত, কিন্তু যখনই নাতাশা সেই আওয়াজ শুনত তখনই সে একেবারে পাগলের মতো আচরণ করত। কখনো সে দুই হাতে নিজের কান চেপে ধরত, আবার কখনো আমাদের ইশারা করে কুকুরগুলোকে তাড়িয়ে দিতে বলত, কিন্তু সেই কুকুরগুলো অনেক দূরে থাকত, আমরা কিভাবে তাদের তাড়াতাম। তারপর যখনই আওয়াজ থামত না, তখন সে নিজে মাথা চেপে ধরে কান্নায় ভেঙে পড়ত। আর ঠিক তখনই আমার সেই দুর্ঘটনার রাতের কথা মনে পড়ে যেত। সেই রাতেও কুকুরগুলোর ঘেউ ঘেউ করার আওয়াজ বাসের খুব কাছ থেকে আসছিল। আমার মনে হতো কে জানে ওই রাতটা নাতাশার পিছু কেন ছাড়ছিল না। যদিও সে কাউকেই কিছু বলতো না আর তার শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না, কিন্তু সেই সময় আমাদের কিছু মাথায় আসছিল না। এক বোন আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আর একজনের মানসিক অবস্থা ভালো না, আমার মায়ের তো কথা বলার মতো অবস্থাই নেই। কিন্তু এই সবকিছুর মাঝেও আমার নানি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। নাতাশা হয়তো আমাদের কারো সঙ্গে কথা বলত না, কিন্তু সে খালার ঘরে একটা কোণে রাখা কয়লা দিয়ে বারবার দেয়ালে একটা ছবি আঁকত। সে একদিকে নিজের একটা ছোট ছবি আঁকত, আর তার পাশে নিজের চেয়ে অনেক বড় একটা মেয়ের ছবি আঁকত, যার মুখের জায়গায় সে বড় একটা কালো গর্ত করত, আর ওই বড় মেয়েটার শরীরে কোনো পা থাকত না। মামা, খালা আর নানি সবাই এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ খালার পুরো ঘরের দেয়ালে এই ভয়ঙ্কর ছবিতে ভরে গিয়েছিল। আম্মুর দেখাশোনা করতে গিয়ে সবাই এতটাই ব্যস্ত ছিল যে কখন নাতাশা একা একা উঠে ওই ঘরে গিয়ে এসব ছবি আঁকত তা কেউ জানতে পারত না। আর যখন সবাই এই ছবিগুলো দেখত, তখন নাতাশার মুখে যে হাসিটা ফুটে উঠেছিল সেটা কোনোভাবেই কোনো স্বাভাবিক শিশুর হাসি ছিল না, ও তো একটা ছোট বাচ্চা। ও এটা বলতেও পারত না যে ওই ছবিটা আমার বোন মারিয়ার। মামাকে জিজ্ঞেস করলেন, নাতাশা এটা কে? সে কিছু না বলে তার ছোট হাত দিয়ে ইশারা করে নিজের বুকের ওপর হাত রাখল, যার মানে এটা আমি। তারপর পাশের বড় ছবিটার দিকে আঙুল দেখিয়ে ঘরের কোণার দিকে তাকিয়ে হাসতে শুরু করল, আর আঙুল দিয়ে বারবার ওই কোণার দিকেই ইশারা করতে লাগল। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম, আর নাতাশা কেবল দেয়ালের ওই কোণাটাই দেখিয়ে যাচ্ছিল, আর কিছু বলছিল না। আমরা যে সবাই ভয় পাচ্ছিলাম সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না, সে অন্যদিকে তাকিয়ে হেসেই যাচ্ছিল। নাতাশার ঘুম অনেক আগেই কমে গিয়েছিল, প্রায় আমাদের মনে হতো সে ঘুমোচ্ছে, কিন্তু কাছে গেলেই দেখা যেত তার চোখ দুটো খোলা, অর্থাৎ সে চোখ খুলেই ঘুমাত। কিছুদিন ধরে তার হাতে আর বাহুতে প্রায় প্রতিদিনই আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে, যেন কোনো ধারালো জিনিস দিয়ে কেউ তার শরীরটা চিরে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল সে এতে কোনো কষ্ট বা ব্যথা অনুভব করত না। এরপর নাতাশার আচরণ আরও অনেক দ্রুত বদলাতে শুরু করল। আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকতাম, আর পাহাড়ি এলাকার আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে সেখানে মাংস খুব বেশি খাওয়া হতো, তাছাড়া আম্মু আর আমার স্বাস্থ্যের উন্নতির জন্য বাড়িতে প্রায় দিনই স্যুপ তৈরি করা হতো। নাতাশা আগে কখনোই মাংস খেতে পছন্দ করত না, কিন্তু এখন সে হাড়ির ভেতর হাত ঢুকিয়ে মাংসের টুকরা বের করে আনে, আর কাঁচা পাকা যে কোনো ধরনের মাংসই কোকরাসে খেতে শুরু করে। নানি নাতাশার এই ভয়ঙ্কর অবস্থা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি মামাকে বললেন, এর সঙ্গে কোনো অশুভ শক্তির ছায়া আছে, যা ঘটনা ঘটছে এর সাথে কেউ একজন আছে যাকে শুধু নাতাশাই দেখতে পাচ্ছে। ঠিক তখন থেকেই ওই ভয়ঙ্কর ছবিগুলো আঁকতে শুরু করেছিল সে। মামা পাশের গ্রামের এক পীর সাহেবকে চিনতেন, নানি তৎক্ষণাৎ মামাকে পাঠালেন সেই পীর সাহেবকে সঙ্গে করে নিয়ে আসার জন্য। যেই মাত্র মামা পীর সাহেবকে আনতে গেলেন, ঠিক তখনই নাতাশা বাড়ির ভেতরে বিকট স্বরে চিৎকার করতে শুরু করল। আগে তো তার মুখ দিয়ে কোনো কথাই বের হতো না, আর এখন সে এমন জোরে গর্জন করছিল যে আমাদের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল। নানি বললেন,
আল্লাহ আমাদের রক্ষা করুক।
মামার ছোট ছোট বাচ্চারা ভয়ে কাঁপতে শুরু করল। তারা এই আওয়াজ শুনে আর নাতাশার ভয়ঙ্কর অবস্থা দেখে জোরে জোরে কাঁপতে শুরু করল। পুরো বাড়িটা একটা অদ্ভুত ভয় আর আতঙ্কে ছেয়ে গেল। আম্মু বিছানায় শুয়ে কাঁপছিলেন, কারণ তিনি নিজের জায়গা থেকে নড়তেও পারছিলেন না। তার কোমরের হাড় ভেঙে গিয়েছিল আর পায়েও প্লাস্টার করা ছিল। অন্যদিকে নাতাশার চিৎকারের তীব্রতা ক্রমেই বেড়ে চলছিল। নাতাশার আওয়াজ এতটাই বিকট ছিল যে পাড়া প্রতিবেশীরাও নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের জিজ্ঞেস করতে লাগলেন,
ওর কি হয়েছে, ও এমন করছে কেন?
আম্মু সবাইকে বারবার বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে সে একদমই একটা সাধারণ মেয়ে ছিল, আর এই সবকিছু সেই দুর্ঘটনার পর থেকেই শুরু হয়েছে। কেউ কেউ কিছু দোয়া পড়ে ফোঁ দিয়ে যেত, কেউ আবার কিছু তাবিজ কবচ দিত। আর নানির সাহসের তো জবাব নেই, তিনি যে কিভাবে এই কঠিন পরিস্থিতিতে আমাদের তিনজনকে এক হাতে সামলেছেন ভাবা যায় না। নাতাশা তখনও কিছু বলছিল না, কিন্তু এমনভাবে চিৎকার করছিল যে সবাই বুঝতে পারছিল এটা সে ইচ্ছাকৃতভাবে করছে না। আমাদের হাসিখুশি পরিবারটা কেমন যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ আর বিষণ্ন হয়ে গিয়েছিল। নাতাশার চোখে সারাক্ষণ কেবল আতঙ্ক আর ভয় লেগে থাকত। সে রাতের ঘুম পুরোপুরি ছেড়ে দিয়েছিল। নানির পশুপালনের জন্য একটা বড় খাঁচা ছিল যেখানে গরু ছাগল বেঁধে রাখা হতো। রাতের বেলা নাতাশা সবার চোখ এড়িয়ে সেই খাঁচায় চলে যেত। নানি আর খালা তার ওপর সারাক্ষণ নজর রাখতেন, কিন্তু সুযোগ পেলেই খাঁচার ভেতরে পশুদের সঙ্গে এক কোণে বসে থাকত আর অদৃশ্য কারোর সঙ্গে হাসত। সেই রাতে নানির নাতাশার উপরে খুব রাগ হয়েছিল। যদি ওর মানসিক অবস্থা সম্পর্কে সবাই জানত, তবুও নানি আর কতটাই করতে পারেন? মেয়েটার একদিকে এমন ভয়ঙ্কর অবস্থা আর অন্যদিকে আমি তখনও পুরোপুরি হাঁটতে সক্ষম হচ্ছিলাম না। এরপর সেই রাতে নানি নাতাশাকে জোর করে কিছু বলার জন্য চাপ দিলেন, কিন্তু নাতাশা শক্ত মুখ করে চুপচাপ রইল। নানি আবার বললেন,
বলো তোমার নাম কি? আমি তোমার নাম ভুলেই গেছি, তোমার নাম বলো, আমি সেই নামে ডাকব।
এই কথায় নাতাশা নানির দিকে মনোযোগ দিল। সে কিছুক্ষণ নানির দিকে তাকিয়ে থাকল, তার কাছে পড়ে থাকা একটার কয়লারের টুকরো দিয়ে মাটিতে নিজের নাম লিখল। নানি তার হাতের কয়লাটা কেড়ে নিয়ে এক পাশে ফেলে দিলেন।
আমি তো লেখাপড়া জানি না, তুমি মুখ ফুটে তোমার নাম বলো।
নাতাশা হঠাৎ করেই নানির হাত ছাড়িয়ে বারান্দার দিকে দৌড়ে গেল। নানিও রেগে গিয়ে বললেন,
যতক্ষণ পর্যন্ত মুখ খুলবি না ততক্ষণ বাইরেই থাকবি।
রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, কিন্তু নাতাশা বারান্দা থেকে আর ফিরে আসেনি। তখন মামার ফোন এলো, তিনি জানালেন যে পীর সাহেবের সঙ্গে দেখা হয়েছে আর তিনি কাল সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে আসবেন। নানি আর খালা তখন নাতাশাকে ডাকতে লাগলেন, কিন্তু বারান্দা থেকে কোনো সাড়া পাওয়া গেল না, কোনো রকম আওয়াজও আসছিল না। আমি বারান্দার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু নানি আমাকে আটকে দিলেন। তিনি আর খালা একটা হ্যারিকেন নিয়ে সেখানে গেলেন। তারা বারবার নাতাশার নাম ধরে ডাকছিলেন, কিন্তু বারান্দায় যেন একটা বহু পুরনো গভীর নীরবতা নেমে এসেছিল। আমার হৃদয়টা কেন যেন এক অজানা আশঙ্কায় ধরফর করতে লাগল। এটা ঠিক সেই একই রকম নীরবতা যেটা ওই দুর্ঘটনার রাতে বাসের মধ্যে আমরা সবাই উপলব্ধি করতে পেরেছিলাম খুব হঠাৎ করেই। কিছুক্ষণ পর বারান্দা থেকে খালা আর নানির গগন বিদারী চিৎকার শুনতে পেলাম। আমরা দৌড়ে সেখানে গেলাম আর যা দেখলাম তা ভোলার নয়। নাতাশা বারান্দায় দাঁড়ানো একটা পুরনো সাইকেলের চাকা থেকে একটা সরু তার বের করে সেই তারটা দিয়ে নিজের দুটো ঠোঁট একসঙ্গে আটকে রেখেছে। দেখে মনে হচ্ছিল যেন কেউ খুব পরিকল্পনা করে তার ঠোঁট দুটো সেলাই করে দিয়েছে। আমিও সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠলাম। আমাদের চিৎকার পুরো পাড়ার লোকজন শুনল এবং তারা ভিড় জমাল। ওদিকে আম্মু বিছানায় শুয়েছিলেন অসহায় ভাবে, শুধু আর্তনাদ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। ওই সেলাইটাও ছিল বেশ গভীর, কারো সাহস হচ্ছিল না তাকে স্পর্শ করার বা নাতাশার দুই ঠোঁটের মাঝখান থেকে সেই তারটা
টেনে বের করার। সবাই অবাক হয়ে গিয়েছিল, কেউ কেউ এই অবস্থা দেখে কাঁদছিল, কিন্তু নাতাশার মুখে বিন্দুমাত্র ব্যথার চিহ্ন ছিল না। নানি তাকে মুখ খুলতে বলেছিলেন, আর সে কিনা নিজের মুখের সাথেই এমন ভয়ঙ্কর কাজ করল, নিজের ঠোঁট সেলাই করে দিল। এখন আপনারাই বলুন, আমি তার মুখের ওই অবস্থা কিভাবে বর্ণনা করব? ও তো পুরোপুরি মানুষ ছিল না, আর তার মুখে কোনো বিষণ্নতার ছাপও ছিল না। তার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল, তাকে দেখে মনে হচ্ছিল ওটা যেন ওর মুখ না। নাতাশার চোখ তখন টকটকে লাল। মামা বাড়িতে ছিলেন না, ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু প্রশ্ন ছিল এটা কি ও নিজে করেছে নাকি এর পেছনে অন্য কেউ আছে। এসব ভাবার তখন সময় ছিল না। নানি তখনই কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। নানির চোখ বন্ধ ছিল, আর নাতাশার অবস্থা বলার মতো নয়। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছে। নানি চোখ খুললেন না, তিনি দোয়া পড়তেই থাকলেন। পাশে থাকা সবাই দরুদ পড়া শুরু করল। খালা দৌড়ে এক গ্লাস পানি নিয়ে এসে নানির হাতে দিলেন। নানি তখন অজু অবস্থায় ছিলেন। তিনি সব সময় জায়নামাজে নামাজ পড়তেন, পর্দা করতেন, তিনি কখনো নিজের চুল খোলা রাখতেন না। তখনই নানি চোখ খুললেন, আর রাগে গর্জন করে নাতাশার দিকে তাকিয়ে বললেন, এক্ষুনি তোর নাম বল, আমি বলছি বল তুই কে। ঠিক সেই মুহূর্তে নাতাশা হাত বাড়িয়ে সাইকেলের সেই তারটা এক ঝটকায় নিজের ঠোঁট থেকে টেনে বের করে ফেলল। শুধু এই দৃশ্যটা একবার কল্পনা করুন, ভয়ে কাঁপতে থাকবেন সবাই। আমরা তখন কি করব, কি অবস্থা হয়েছিল আমাদের, একটু ভেবে দেখুন। নাতাশা গম্ভীর কণ্ঠে বলল,
যখন গাড়িটা খাদে পড়েছিল ঠিক তখনই আমাদের একটা বাচ্চা মেয়ে সেখানে খেলছিল, আর তোমার মেয়েটা ঠিক তার উপর গড়িয়ে পড়েছিল। তোমাদের দুর্ঘটনার কারণে আমার মেয়েটা মারা গেছে। আমরা আমাদের মেয়েটাকে ফেরত চাই, আর এই জন্যই আমরা তোমাদের মেয়েটিকে ছাড়ব না। আমরা তোমার মেয়েটার কথা বলার ক্ষমতাও কেড়ে নেব, শান্তিতে বাঁচতে দেব না।
তখন পুরো পাড়ার লোক সেখানে জমে গিয়েছিল, আর এই ঘটনাটা সবার সামনে ঘটছিল। সবাই ভয়ে চোখ বড় বড় করে এই অবিশ্বাস্য দৃশ্য দেখছিল। নানি বললেন,
আমি তোর অভিযোগ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহর কাছে করব। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন কে জানত যে ওই গর্তের মধ্যে কি ছিল? তোরা যাই করিস না কেন, এর ফল তোরা পাবি। তুই যে এক অশরীরী জীব, এই সত্যটা জেনে আমরা তোর থেকে কোনো প্রতিশোধ নিতে পারবো না। কিন্তু যদি তুই এখান থেকে না যাস, যদি আমার নাতনিকে তুই না ছাড়িস, তাহলে এর জন্য খুব ভয়াবহ পরিণতির অপেক্ষা করতে হবে।
নানি তখন হুমকির সুরে সেই অশরীরীর সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সবাই তখন সমস্বরে দরুদ ও কালেমা পাঠ করছিল। তারপর নাতাশা হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন সে কিছুই বুঝতে পারছিল না। কাছাকাছি একটা ডিসপেন্সারি থেকে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসা হল। তিনি দ্রুত এসে সাহায্য করলেন এবং বললেন,
কাল সকালেই নাতাশাকে হাসপাতালে নিয়ে যান।
এইসব ঘটনার পর নাতাশা এমন এক গভীর ঘুমে তলিয়ে গেল যেন সে কতদিন ধরে জেগেছিল। এতদিন পর সেটাই ছিল প্রথম রাত যখন নাতাশা গভীর ঘুমে ডুবেছিল। খালার আম্মু নানিকে জিজ্ঞেস করলেন। নানি বললেন, তিনি নিজেও বুঝতে পারছিলেন না কি কি হয়েছিল তখন। তখন যা কিছু তার মনে ছিল তিনি শুধু সেটাই প্রয়োগ করেছেন। আর নানির সাহস দেখে আমি আবারও বলি, তাকে সালাম জানাই। আমরা বারবার নাতাশাকে দেখছিলাম। খালার নানি সারা রাত ধরে নাতাশার জন্য দোয়া করছিলেন। আম্মু বিছানায় শুয়ে হাতে তসবিহ গুনছিলেন। আম্মুর চোখ তখন পানিতে ভরপুর ছিল না, আর সেই রাতের এক মুহূর্ত নাতাশা ঘুম থেকে ওঠেনি। সকাল হল, তার ঠোঁট দুটো ফুলেছিল। নানি পাড়ার একজনের সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। নাতাশা তখন একদম স্বাভাবিক। সেই সন্ধ্যায় মামা পীর সাহেবকে নিয়ে এসে পৌঁছালেন। তিনি নাতাশার সঙ্গে যা যা ঘটেছিল সব খুলে বললেন। নাতাশার ভেতরে যে জিনিসটা ছিল সেটা তো আগেই নিজের পরিচয় দিয়েছে। পীর সাহেব আবারও কিছু কথা বললেন, আর দোয়া দিলেন, ফু দিলেন। তারপর মামাকে বললেন,
তুমি একটা পশু কোরবানি করবে। কোরবানি হলে এক মুহূর্ত দেরি না করে সেটাকে নিয়ে ঠিক সেই জায়গায় যাবে যেখানে দুর্ঘটনা ঘটেছিল, ওকে সেখানে রেখে এসো, আর একদম পেছন ফিরে তাকাবে না। তুমি অনেক রকম আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে পাবে, পাথর ছোড়ার চেষ্টাও করবে কেউ, কিন্তু মনে রেখো কোনো অবস্থাতেই তুমি পেছনে তাকাবে না। তারপর তিনি বাড়ির ভেতর থেকে একটা পশু বাছাই করে নাতাশার নামে সেটাকে কোরবানি করলেন। সেই পশুটা জবাই করে মাংস আর কিছু জিনিস মামাকে দিয়ে ওই খাঁদে রেখে আসার জন্য বলা হলো। অনবরত দোয়া পড়তে হলো। তখন ওদিকে পীর সাহেব আমাদেরকে কিছু দোয়া কালাম পড়তে দিয়েছিলেন। পুরো বাড়িটাতেই তখন একটা থমথমে পরিবেশ। নাতাশা তখন জ্বরে কাতরাচ্ছিল। মামা বললেন তার জীবনের সব যাত্রা একদিকে ছিল, আর এই যাত্রাটা ছিল আর একদিকে। মামার কথায় এই যাত্রাটা এতটাই ভারী ছিল যে এক পা ফেলাও কঠিন মনে হচ্ছিল। আমি মোটর সাইকেলে ছিলাম আর বারবার মনে হচ্ছিল যেন মোটর সাইকেলটা পড়ে যাবে। তারপর হুট করেই পড়ে গেলাম। আমি মোটর সাইকেল যতই টান দিচ্ছিলাম মনে হচ্ছিল কেউ যেন মোটর সাইকেলটা পেছন থেকে টেনে ধরে আছে। কিন্তু আল্লাহর কালামের শক্তির কারণে আমি সব জিনিস ঠিকঠাকভাবে করে আসতে সক্ষম হয়েছি। তারপর আমি আর পেছন ফিরে তাকাইনি, সোজা বাড়ি চলে এসেছি। এই সময়টা নাতাশার জ্বরের ঘোরেই ছিল। হঠাৎ নাতাশার শরীরে ছুরির মতন তীব্র ব্যথা অনুভূত হল। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল, ঠিক সেই সময় যখন মামা জিনিসগুলো সেখানে রেখে ফেরত এসেছিলেন। পরে মামা যখন ফিরলেন, পীর সাহেব তাকে গোসল করতে বললেন এবং জানালেন যে পাহাড়ি এলাকায় বিশেষ করে রাস্তার মোড় ঘোরার সময় এই ধরনের অশরীরী জিনিস অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। ওই রাতে সত্যি সেই জীবটার বাচ্চাটা মারা গিয়েছিল, আর তখনই বাচ্চার মা নাতাশার উপরে ভর করেছিল এবং নাতাশাকে কিছু বলতেও দিচ্ছিল না। এরপর নানি বাড়িতে কোরআন খতম করলেন। দশ দিন ধরে আমাদের বাড়িতে পাড়ার লোকেরা এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করত, যাতে তেলাওয়াতের আওয়াজ নাতাশার কান পর্যন্ত পৌঁছায়। আর ওই দশ দিন নাতাশা শুধু ঘুমিয়েই কাটালো, আর কিছুই করল না। পীর সাহেব বলতেন,
বাচ্চাটাকে ঘুমোতে দাও, ওর ওপর দিয়ে অনেক বড় ঝড় গিয়েছে, সে মানসিকভাবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
আমরা সবাই তখন ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, এখন কি হবে, এর পর কি হবে। কিন্তু আল্লাহর কাছে যতই শুকরিয়া আদায় করি কম করা হবে। আমার বোন নাতাশা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলো। এই সব ঘটনা ঘটার পর প্রথমবার যখন সে কথা বলল, তখন নানির খুশিতে কি অবস্থা হয়েছিল কি বলবো।
আজ আমি যখন ভাবি তখন মনে হয় হয়তো সেই দুর্ঘটনাটা আমাদের জীবনেরই একটা অংশ ছিল। এমন দুর্ঘটনা তো জীবনের নানা মোড়েই ঘটতে থাকে, কিন্তু এমন কঠিন আর ভয়ঙ্কর সময়ে নানি যদি আমাদের সঙ্গে না থাকতেন তাহলে আমাদের কি হতো তা ভাবতেও ভয় লাগে। আমাদের পুরো পরিবারটা হয়তো টুকরো টুকরো হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকত না, আমরা শুধু অসহায় ভাবে হাত পা ছুড়ে থাকতাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের প্রিয়জনকে সবসময় সুরক্ষিত রাখেন। এরপর থেকে আমরা নানির কাছেই থাকতাম। গত বছরই আমাদের নানি মারা গিয়েছেন, কিন্তু আমাদের সবার জীবনে নানির স্মৃতি গভীরভাবে ছড়িয়ে আছে। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। আপনাদের সবাইকে অনুরোধ করব আমার নানির জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের ধন্যবাদ, আমাদের সবার দোয়া আপনাদের সঙ্গে আছে। আল্লাহ আমার নানির মর্যাদা বৃদ্ধি করুন এবং তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আজ এই পর্যন্তই, ফিরে আসব নতুন কোন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলেই সিফাত আলম তার সংগ্রহ করা ঘটনাটি শেষ করেছেন। এই ঘটনাটি তিনি শুনেছেন কার কাছ থেকে আমরা আগেই উল্লেখ করেছি। ঘটনাটি ঘটেছে পুরো পাহাড়ি এলাকায়। আমি বারবারই সেই দৃশ্যগুলো যেন দেখতে পারছিলাম এবং কি অদ্ভুত ব্যাপার, কোথা থেকে কি হয়ে যায়। আমি বারবারই ভাবছিলাম এই পুরো ঘটনাটাই ঘটেছে কোনো একটা রহস্যজনক কারণে। না, সেটা না, ঘটনাটা পুরোপুরি অন্যরকম, একেবারে আলাদা। আপনারা সবাই জানেন যে সামনেই আমাদের যেই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আমরা ষষ্ঠ বছর পূর্ণ করব, এবং আমরা চাই যে আমাদের ওই সময়টায় 2 মিলিয়নের এক বিশাল পরিবার হবে। আমরা পারব তো? যদি আপনারা পাশে থাকেন অবশ্যই পারব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
Look at me.
আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে তাদের জন্যই এই বিশেষ আয়োজন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি নীল, ছদ্মনাম। আমার বাসা রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কোন একটি থানায়, তবে পড়াশোনার তাগিদে রাজশাহীতে বসবাস। আমি 2013 সাল থেকেই বলা চলে ভূত এফএমের আসক্ত, আর ভূত ডট কমে তারপর। আমি জানি শ্রোতা বন্ধুরা শুধু ঘটনা শুনতেই পছন্দ করেন, কারণ আমি নিজেও একজন শ্রোতা। মনে হতো ঘটনা শুরু করার আগে এত কথা বলার প্রয়োজন নেই। আমি ঠিকমতো গুছিয়ে লিখতে পারি না, তারপরেও চেষ্টা করছি, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বলে রাখি, এত বছর ধরে ভাবছি ঘটনা লিখব, লেখা হয় না। তবে এত বছরে অনেক ঘটনাই আমার ঝুড়িতে জমা হয়েছে এবং ঘটনা সংগ্রহ করা আমার এক প্রকারের নেশা। ঘটনাটি সিলেক্টেড হলে রাসেল ভাইয়ের কণ্ঠে পড়ে শোনানোর অনুরোধ। ঘটনা শুরুর আগে তার প্রেক্ষাপট একটু বলে নেই। রাজশাহীতে মেসে থাকাকালীন আমার রুমমেট ও সবথেকে ভালো বন্ধু সাজিদুরের সাথে পরিচয়। তার বাসা বাগমারা উপজেলার শেষ ও নওগাঁর শুরু, ওইখানে আমাদের এক বান্ধবীর সাথে আমার পরিচয়, পরে প্রেম, অতঃপর সে আমার স্ত্রী। তার বাসা আমার বন্ধুর বাসার পাশের পাড়ায়, তাই সেই সুবাদে সম্পর্ক থাকাকালীন সময়ই প্রায়ই আমার বন্ধুর বাসায় যাতায়াত ছিল। তার এলাকায় প্রথম যাওয়ার পর আমি দেখি সেদিকে প্রচুর গাছগাছালি এবং বিল। এসব দেখার পরে আমার ভেতরে জানার আগ্রহ গড়ে ওঠে। বলে ফেলি, তোদের এলাকায় ভূত প্রেত বা জিনের কোনো ঘটনা আছে? সে বলল, আর বলিস না, এদিকের ওসব এক সময়ের রোজকার ঘটনা। আমাদের বাসাতেও জিন থাকত, এই নারকেল গাছে। আমি বললাম, তাহলে কথা আর নিজের মধ্যে চেপে রাখিস না, বলে ফেল। সে বলা শুরু করল, তখন আমি ছোট, বয়স কতই বার হবে, এই 9 বা 10। আমাদের বাড়ি ছিল টিনের বেড়া, আগের দিনের মতোই টয়লেট ছিল বাড়ির একটু পেছনের দিকে। গ্রামের টয়লেটগুলোর ছাদ থাকত না, তো রাত আনুমানিক 8টা হবে আমি টয়লেটে যাই। গ্রাম, তারপরে একদম ফাঁকা এলাকায় রাত 8টা মানে অনেক রাত, তাই আমি আমার মেঝো ভাইকে নিয়ে যাই সাহস দেওয়ার জন্য। তো যথারীতি ভাই বাইরে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করে। ছোট করে বলে রাখি, আমাদের বাড়ির পাশে পুকুর, পুকুরটা বিশাল আকার এবং এর একটা অতীত আছে। ওই পাড়ার কারো বিয়ে হলে পুকুরের দান চাইলে তা পাওয়া যেত, মানে বিয়েতে প্রয়োজনীয় সকল থালা বাসন তা পুকুরে ভেসে উঠত, কিন্তু শর্ত ছিল তাতে গরুর মাংস তোলা যাবে না। একটা দুষ্ট প্রকৃতির লোক তাতে গরুর মাংস তুলেছিল, তারপর থেকে ওই পুকুর থেকে দান পাওয়া বন্ধ হয়ে যায়। যাই হোক, ঘটনায় ফিরে আসি। পুকুরের দিকে চোখ যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করি পুকুর থেকে কেউ একজন উঠছে। কৌতূহল নিয়ে তাকিয়ে রইলাম, এত রাতে পুকুরে কে নামবে? দেখি সেই পুরো অবয়বটা মানুষের মতোই কিন্তু বেঁটে, অর্থাৎ বন মানুষের মতো। তো সে তার ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসা শুরু করল। আমি ভয়ে চিৎকার দিতে চাইলেও কেন যেন দিতে পারলাম না। আমার মনে তাকে দেখার এক প্রবল ইচ্ছা প্রকাশ করলাম, তাই তার দিকে তাকিয়েই রইলাম। একটু পর দেখলাম সে যেভাবে সোজা হেঁটে আসছিল ঠিক সেভাবেই সোজা হাঁটতে হাঁটতে নারকেল গাছে উঠতে শুরু করল। আমার মুখ দিয়ে যেন ভয় কোনো শব্দই বের হচ্ছিল না, আমার শরীর যেন আর সায় দিচ্ছিল না। আমি সেই লাঠি দিয়ে টিনে প্রথম শব্দ করতেই সে আমার দিকে মাথা ঘুরিয়ে তাকাল। তার শরীরটা গাছে ওঠার দিকে থাকলেও মাথাটা আমার দিকে ঘোরানো, তার চোখ দুটো জলজল করছিল, তার পরনে পাটের বস্তার তৈরি ছেঁড়া জামার মতো, তার মুখ ভাল্লুকের মতো লোম দ্বারা আবৃত। দ্বিতীয়বার শব্দ করতেই চিৎকার দিয়ে উঠি এবং মনে হলো যে আমার দিকে তেড়ে আসছে। এবার আমি আর আমার সজ্ঞানে ছিলাম না। তারপরে ঘটনা আমার ভাইয়ের মুখ থেকে শোনা। ভাই বলছেন, তোর চিৎকার শুনে আমি দৌড়ে যাই তোর দিকে, গিয়ে দেখি তুই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর তোকে ধরাধরি করে রুমে নিয়ে আসি এবং সবাই মিলে তোর জ্ঞান ফেরানোর চেষ্টা করি। পরদিন আমার বন্ধুর বাবা এলাকার এক কবিরাজের শরণাপন্ন হন এবং তাকে বিস্তারিত জানানো হয়। পরবর্তীতে কবিরাজ জানান যে সেটা ছিল একটা গেছো ভূত, একটু দুর্বল প্রকৃতির, নিজে থেকে কাউকে বিরক্ত করে না, তবে কেউ তাদের বিরক্ত করলে তখন সমস্যা হয়। ঘটনাটি সিলেক্টেড হলে জানানোর অনুরোধ রইল। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি bhoot.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এইবার আমরা যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ হাসান। বর্তমানে আমি আশুগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানির সহকারী ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ বিভাগে কর্মরত আছি। আমার নিজের সাথে একটি সত্য ঘটনা আছে, তা বলার জন্য এই ইমেল করছি। ঘটনাটি ময়মনসিংহ মেডিকেল লাশকাটা ঘরকে নিয়ে। বলে রাখা ভালো, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আমার ছোট থেকে একটা শখ ছিল, আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। যা কথা তা কাজ, পরিবারের সাপোর্ট ও এসএসসি জিপিএ 5 পাওয়ায় আমাকে সবাই ইঞ্জিনিয়ারিং পড়াতে রাজি হয়। 2009 সালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল পড়ার জন্য যোগ্য হই। তারপর লেখাপড়ায় মনোযোগ, যেন অন্যরকম কিছু পরিবেশ। কিছুদিন পরে আমরা কলেজের হলে উঠে পড়ি, যার ফলে সবকিছু ভালো চলছিল। ক্লাসে আমার একটা বন্ধু ছিল, তার নাম নাই বলি, সে এলাকার ছেলে। বলে রাখা ভালো রাসেল ভাই, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের এক পাশে ছিল মেডিকেল কলেজ হাসপাতালে লাশকাটা ঘর। আমার সে বন্ধুর বাসা কাছে থাকায় সে ছোটবেলা থেকে সে লাশকাটা ঘর এরিয়ার ভিতর চলাচল করছে। বিকেলবেলা আমাদের নিয়ে সে লাশকাটা ঘরের কাছাকাছি আড্ডা দিত। এলাকার কিছু ছেলে থাকায় ডোম ও যারা দায়িত্ব থাকে তারা কিছু বলতো না। পথের মধ্যে আমাদের ভয় করত, লাশের গন্ধ নাকে একটু পরে পরে আসত। রাসেল ভাই, আমি তেমন ভীতু ছিলাম না। এভাবে আড্ডা দিতে দিতে ভয় বলতে কিছু থাকে না। জীবনে 3 আমি লাশকাটা নিজের চোখে দেখেছি। যে লাশ কাটত তার নাম নাই বলি। লাশকাটা ঘরের 100 দূরে ছিল তাদের টিনের ছোট্ট একটি ঘর। তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। রাত দিন যখন তখন আসতাম এখানে। একদিন ঘটল আসল ঘটনা। বিকালে আমি, আমার সাথে আমার বন্ধু ছিল, তারা মিলে লাশকাটা ঘরের কাছে যাই বড়ই খেতে। বলে রাখা ভালো, লাশকাটা ঘরের একদম সামনে ছিল বড়ই গাছ। গাছের নিচে ফেলে রাখত লাশের সাথে থাকা জামা কাপড়। একদিন একটা লাশ দেখলাম বারান্দার মাঝে ফেলে রেখেছে। আমাদের মাঝখানে একজন বন্ধু বলেন, মানুষ মরে গেলে দেখ কেমন করে রাখা হয়, যে মরা একটা কুকুর। আমি ভাবলাম কাছে গিয়ে দেখি লাশ কি কোনো পুরুষ না মহিলার। গিয়ে দেখি একটা মাঝ বয়সে এক হুজুর টাইপের। আমি ডোমকে বললাম, লাশ কোনখানের, কি হয়েছিল? তা বলার আগে সে ভিতর থেকে বলে আসতে লাগলো, লাশের কোনো পরিচয় নেই, কাল ময়মনসিংহর পাশের নগর থেকে পুলিশ দিয়ে গেছে, একে আজ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এ বলে সে বলল, তোমরা সবাই বের হও, তালা দিয়ে আমি বের হব। আমরা বের হয়ে একটু চা নাস্তা করে হলে আসলাম। রাতে সবাই ঘুমিয়ে পড়েছেন। আমি আর আমার বন্ধু এক রুমে থাকতাম, যাকে নিয়ে আমি লাশকাটা ঘরে যাই। রাত আনুমানিক 3 কি 4 মতো বাজে। হালকা হালকা শীত, নাকে মুখে কম্বল দিয়ে শুয়ে আছি। তখন আমাদের সবাইকে অনেক রাত করে পড়তে হয়, লাস্ট সেমিস্টার বলে কথা। তখন আমার মাথার পাশে কি যেন ফিসফিস করছে। মুখের উপর থেকে কম্বল সরাতে গিয়ে দেখি লাশ ঘরে যাকে আমরা দেখেছি সে আমার দিকে তাকিয়ে কি যেন বলতে চায়। আমি একটা চিৎকার দিই, সবার ঘুম ভেঙে যায়। সবাই আমার চিৎকার শুনতে পায়। আমার পাশে থাকা বন্ধুগুলো বলে উঠল, কি হয়েছে তোর? আমি তাদের কিছু বললাম না, বললাম দুঃস্বপ্ন। তারা আর এ বিষয়ে জানতে চায় না। কোন রকম রাত পার করলাম। সকালে আমাদের এক বন্ধু ফোন দিয়ে বলেন, রিয়াদ তুই কই? সজীবের অবস্থা খুব খারাপ। আমি উত্তরে বললাম, সজীব এখন কই? সে বলল, হাসপাতালের 34 ওয়ার্ডে। আমি যথারীতি আমার আরো 2 বন্ধুকে নিয়ে হাসপাতালে যাই। গিয়ে দেখি সজীব মাথায় আঘাত পাইছে। এদিন কোন রকম দিন পার করে রাতে তেমন আর পড়ালেখা না করে ঘুমিয়ে পড়ি। তখন রাত দুইটা থেকে তিনটার দিকে আমার এখনো পুরোপুরি ঘুম আসে না। হঠাৎ দেখি জানালা দিয়ে একটা সাদা কি যেন ভিতরে প্রবেশ করলো। একটু পরে দেখি একটা মানুষের মতো রূপ নিল। আমি তখন চিৎকার দিব, আমার মুখের শব্দ বের হচ্ছে না। এখন এ মানুষটার দিকে তাকিয়ে লাশ কাটা ঘরের সে লোকটা, সে আমাকে বারবার বলেছিল, তোরা আমাকে বাঁচা, আমাকে এখান থেকে বের কর। ঠিক তখন আমার এক পাশে থাকা এক বন্ধু জেগে ওঠে। সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, রিয়াদ, রুমে কি যেন একটা প্রবেশ করেছে। তখন আমার মুখের কথা বলার শক্তি যে ফিরে আসে, আমি তাকে ঘটনাটা খুলে বলি। আমার বাকি এক বন্ধু সে কিছু টের পেল না। আমরা আর ঘুমাইনি। ফজরের আজানের পরে আমরা একটু ঘুমাই। সকালে সব বন্ধু একসাথে মিলিত হয়ে রাতে আমার সাথে যা যা হয়েছিল তা খুলে বলি। কিন্তু অবাক করা বিষয়, সবার সাথে এক ঘটনা ঘটে, সবার মুখে ভয়ের ছাপ। তখন আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত হুজুরকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলি। হুজুর আমাদের সাথে লাশ কাটার ঘরে আসে। হুজুর লাশের মুখ দেখে কি যেন মুখে পাঠ করছে। লাশের অবস্থা তেমন ভালো না। হুজুর আমাদেরকে বলে, এ লাশ এখানে রাখা ঠিক হবে না, আরো বড় ধরনের সমস্যা হতে পারে। এদিকে সজীব কিছুটা ভালো হয়। আমরা এই লাশের পরিচয় শনাক্ত করতে থাকি। এভাবে চলে যায় তিন দিন। এর মধ্যে কিছু ঘটনা আমাদের সাথে। এদিকে লাশের ঠিকানা বের করতে পারলাম না। মর্গের ফ্রিজ কম থাকায় লাশ রাখাটা কঠিন। পরের দিন সে হুজুর এসে জানাজা দিয়ে বেওয়ারিশ হিসেবে মেডিকেল কর্তৃপক্ষ কবর দিয়ে দেয়। পরে সে হুজুর আমাদের বলে, এই লোকটা খুব কামেল ছিল। আমি প্রথমে তাকে দেখে একটা আয়াত পড়ে দিই, তার সাথে থাকা কারিন জিন যেন তোমাদের ক্ষতি করতে না পারে। সে চায় না এখানকার খারাপ জিন ভূতগুলোর সাথে থাকতে, তাই সে এখান থেকে মুক্তির জন্য তোমাদের টার্গেট করে। পরে সজীব আমাদের সাথে তার সব ঘটনা খুলে বলে। সে বলে, এ লোকটা তার কাছে কি যেন বলতে চায়। প্রথমে সে মনে করে কোনো বন্ধু তার সাথে মজা করতে পারে। বিষয়টা সে তখন টের পায় যখন দেখে মর্গের সে লোকটা তার কাছে। সে ভয়ে যখন দৌড় দিবে তখন টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে আমার আর কিছু মনে নেই, ঘুম ভেঙে দেখি আমি হাসপাতালে। এ ছিল ঘটনা। ভালো হলে পরে শোনাবেন। তারপর থেকে আমরা লাশ কাটা ঘরে তেমন বেশি যাই না। আমার কাছে আমার এলাকার আরো একটা সত্য ঘটনা আছে, সময় হলে ইমেইল করব। ভালো থাকবেন রাসেল ভাই। ভূত.com আরো দীর্ঘজীবী হোক।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
Voot.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। পরবর্তী ঘটনায় যাব। এই ঘটনাটির মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই ঘটনাটি পাঠিয়েছেন আপনাদের খুবই পছন্দের একজন স্টোরি টেলার, আর এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করেছেন আপনাদের আরও একজন খুব পছন্দের স্টোরি টেলার। ভাবছেন কে? চলুন শুরু করা যাক।
ফাদার, কোথায় তাকাচ্ছেন? চিনতে পারছেন আমাকে? আমি আমি রা। এই বলেই প্রথম ভিকটিম অজ্ঞান হয়ে গেল। হঠাৎ আমার কাঁধে কোল্ড ব্লাডের একটা হাত পেছন থেকে টাচ করল। মনে হলো সে আমার ঘাড়ে তার ধারালো দাঁত বসিয়ে দিচ্ছে। ঘড়ির কাটার টিক টিক আমার হোশ ফিরল। সেকেন্ড ভিকটিম ডাবল ভয়েসে আমাকে বলল, আহা ফাদার, এক্সোসিজম করতে এসে বোর করছিস কেন? তিন ঘন্টা কেউ ঘুমায়? আমার নাম বিশপ। এই বলে সে ফ্লোরে হাত পা একসাথে ছড়িয়ে দিয়ে মাকড়সার মতো হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ আমার চোখের সামনের আয়নাটায় আমার ফেসটাকে কেমন যেন আনইউজুয়াল লাগছিল। আমার নিজের ছায়াটা যেন আমাকে বলল, কেমন আছিস সু? আমার নাম ফাদার অ্যান্ড্রুস। আমি আর জীবনের সব থেকে ভয়াবহ এক্সোরসিজমের সাক্ষী হতে চলেছিলাম, যা আমার এক্সোরসিস প্রিস্ট ক্যারিয়ার শুরুর হবার আগেই শেষ করে দিয়েছিল। আসসালামু আলাইকুম রোমান, ওয়েলকাম টু ভূত ডট কম। আমি মোহাম্মদ সাবিদ আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আশা করি তুমি ভালো আছো। তোমার এই নতুন জার্নিকে আমি আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি এবং পরবর্তী সময়ে তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার ইচ্ছা পোষণ করে আজকের ঘটনার দিকে যাচ্ছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমেরিকান প্রবাসী লুনাপুর কাছ থেকে। উনাকে এই ঘটনাটি বলেছিলেন প্রায় 10 বছর আগে। উনার একজন নেইবার, নাম জ্যাকব। ঘটনাটা মেইনলি ফাদার এন্ড্রুসকে কেন্দ্র করেই ঘটেছিল। ফাদার এন্ড্রুস ছিলেন জ্যাকবদের ফ্যামিলির প্রিস্ট। এটা তখনকার ঘটনা যখন ফাদার এন্ড্রুস একজন এক্সারসিস্ট প্রিস্টের ট্রেনিং শেষ করে ক্যাথেড্রালে ব্যাক করছিলেন। চার্চের নাম আমি সঙ্গত কারণেই উল্লেখ করছি না, কারণ এটি আমেরিকার একটি রিনাউন্ড অ্যান্ড রেকগনাইজড চার্চ। ঘটনা বোঝার সুবিধার্থে আমি চার্চের নামটাকেই সেইন্ট মিখাইল চার্চ নামে ইউজ করছি। ফাদার এন্ড্রুসের জীবনে এই ঘটনাটি জ্যাকবের ভাষায় লুনা আপু আমাকে যেভাবে শেয়ার করেছেন, আমি ঠিক সেভাবেই তোমাদের সাথে, আমাদের প্রিয় লিসনারদের সাথে এবং তাদের সামনে উপস্থাপন করছি। শুরুতেই অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য প্রমাণ ও শ্রোতা বন্ধুদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। বলছেন ফাদার এন্ড্রুস, ইন দ্য নেম অব দ্য ফাদার অ্যান্ড দ্য গড অ্যান্ড দ্য হোলি স্পিরিট, প্রেজ দ্য লর্ড। আমি ফাদার এন্ড্রুস, বর্তমানে সেন্ট মিখাইল চার্চের সিনিয়র প্রিস্ট। আমার আজও মনে পড়ে সেই অতীতের কথা, আজ থেকে প্রায় 34 বছর আগের ঘটনা, 1991 সাল। আমি তখন যুবক, বয়সটা ছিল প্রায় 33, সবেমাত্র প্রিস্ট হওয়ার জন্য জরুরি পড়াশোনা মাত্র শেষ করেছি। জ্যাকবের বাবা তখন আমার বন্ধু ছিলেন, বেশ ভালোই বন্ধুত্ব ছিল আমাদের মাঝে এবং তিনিও বেশ ভালো একজন মানুষ ছিলেন। চার্চে রেগুলারই আসতেন। সে যাই হোক, আমাদের চার্চের একজন ফাদার ছিলেন, ওনার নাম ফাদার টম। উনি তখন চার্চের সিনিয়র প্রিস্ট ছিলেন, বিশপ ম্যাথিউসের খুব কাছের ব্যক্তি। একদিন ভোরবেলা আমি প্রে করার জন্য চার্চে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ফ্রন্ট ডোরের সামনে ফাদার টম অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি দৌড়ে গিয়ে ওনার শরীরের অবস্থা চেক করতে লাগলাম। আমি ওনার পালস চেক করতেই কোনো পালসই যেন আমি পাচ্ছিলাম না। আমি দৌড়ে চার্চে গিয়ে ডিকন আর হচ্ছে ফাদারের খবর দিলাম। সবাই মিলে আমরা যখন ফ্রন্ট ডোরের কাছে এলাম, তখন দেখলাম ফ্রন্ট ডোর ফুলি ওপেন, কিন্তু ফাদার টম সেখানে নেই। আমরা প্রেয়ার রুমে গিয়ে দেখলাম ফাদার দুপা বেশ ফাঁকা করে দাঁড়িয়ে প্রাউডলি জিসাসের সামনে দাঁড়িয়েছেন। আমাদের দেখে উনি হ্যাট পরে গ্রিটিংস দিয়ে বেরো হয়ে গেলেন। চার্চের বাকি সকলেই আমাকে কড়া কথা শোনালেন। আমি কিছুটা অবাক হলাম, এ কি করে সম্ভব? উনি তো মারা গিয়েছিলেন, শরীর স্টিফ হয়ে গিয়েছিল। তাহলে আমি দেখলাম আমার হাতের বৃদ্ধাঙ্গুলিতে রক্ত বেরোচ্ছে, হয়তো কোথাও খোঁচা লেগেছে এমন হতে পারে, তাই ভেবে পাত্তা দিলাম না আমি খুব একটা। এর পরদিন থেকে যা ঘটল সেসব আমার জীবনে যেন এক অন্ধকারের অতল তলিয়ে গেল। একের পর এক অ্যাকশন, ডেভিল ভার্সেস গড, প্রিস্ট ভার্সেস অ্যান্টিপ্রিস্ট, এক্সোসিজম ভার্সেস অ্যান্টিক্রাইস্ট এক্সোসিজম। অ্যান্টিক্রাইস্ট এক্সোসিজম কোনদিন শুনেছেন? জানি শোনেননি, তারা নেই, টার্মটা মাথায় রাখবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। যেদিন ফাদার টমকে আমি মৃত অবস্থায় দেখেছিলাম, সেদিন রাতে আমি চার্চের কাজে বাইরে গিয়েছিলাম। চার্চে ফিরে আমার রুমের জানালায় দেখলাম একটা ফ্রক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস কালার বা ফেসিয়াল স্ট্রাকচার সেভাবে বোঝা যাচ্ছিল না, জাস্ট দেখলাম তার চোখ দুটো থেকে সাদা আলো বের হয়ে আসছে। আমি কিছুটা অবাক হলাম, সে আমাকে দেখে বলল, ওয়েলকাম হোম ইউ ফ্লয়েড ইজ সার্ভেন্ট অফ জেসাস। কথাটা সে অনেক দূর থেকে বললেও মনে হচ্ছিল আমার একদম কাছে সামনে দাঁড়িয়ে কেউ উইসপার করে বলছে। আমি ভয় পেলাম না, বুকে ক্রস এঁকে সেন্ট মিখাইলের নাম নিয়ে চার্চে ঢুকে আমার রুমে প্রবেশ করলাম। আমার রুমের লক খুলে ভেতরে ঢুকতেই দেখলাম রুমের ভেতরে কেমন একটা কুয়াশায় ভরা। কুয়াশার মাঝে দেখলাম আমার রুমের চেয়ারটা বেডের পাশে, আর সেই চেয়ারে কেউ একজন বসে আছে। আমি একটু এগোতেই দেখলাম চেয়ারে বসে সেই মেয়েটা যাকে আমি একটু আগেই দেখেছি জানালার সামনে তাও আবার। এবার আমার বুকটা একটু পেইন ফিল করতে লাগলো। আমি জিসাসের নাম নিয়ে বললাম, আই ডোন্ট নো হু ইউ আর অ্যান্ড ওয়াই ইউ আর হিয়ার, ইউ ডোন্ট নিড টু ডু দিস। মেয়েটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, রাজকীয় ভঙ্গিতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি হলি ওয়াটার বের করতেই সে বলে উঠল, I'm only here to talk you. আমি জিজ্ঞাসা করলাম, তুমি চার্চের ভেতরে কিভাবে প্রবেশ করলে? সে একটু হেসে নিল। হঠাৎ তার চোখ দুটো লাল টকটকে হয়ে গেল আর সে বলল, I can go anywhere and I never left this church. Now listen, I choose you to witness my presence. You will share my legacy. The world needs to know I am alive and I will prove it to you. এরপর সে একটু সাইড হয়ে গিয়ে বলল, ওয়েলকাম হোম মাস্টার। এই কথাটা বলার সাথে সাথে আমি তার শরীরের হলি ওয়াটার ছিটিয়ে দিলাম, কিন্তু সে একবারে নিমিষেই গায়েব হয়ে গেল। আমি চারপাশটা খুব খুঁজে দেখলাম, কোথাও নেই, কোথাও নেই মেয়েটি। আমি সেদিন ভয়ে আর রুমে থাকতে পারছিলাম না, কাউকে এসব বলতেও পারছিলাম না, আর কাউকে এসব বলতে পারবো না, কারণ সকালে ফাদার টমের ডেথ নিউজটা আমাকে আসলে একজন ক্লাউন বানিয়ে দিয়েছিল। সো আমার কথা কেউ এখন বিলিভও করবে না। আমি রাতটা আমার এক ফ্রেন্ডের বাসায় কাটিয়ে দিলাম। পরদিন সকালে আমি চার্চে যেতেই বিশপ ম্যাথিউস আমাকে ডেকে পাঠালেন। আমি ওনার চেম্বারে প্রবেশ করতেই দেখি আমাদের চার্চের সিনিয়র ফাদার অ্যান্ড টিচার ছিলেন সম্ভবত, বিশপের সাথে কথা বলছিলেন উনি। আমি ঢুকতেই বিশপ আমাকে বললেন, বসো। উনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। আমাকে বসিয়ে উনি বললেন, অ্যান্ড্রুস, আমি জানি না গতকাল সকালে তুমি কি দেখেছ ফাদার টমকে নিয়ে, কিন্তু মনে হয় ফাদার টম, এই বলে উনি থেমে গেলেন। এরপর ফাদার মাউসেস আমাকে বললেন, অ্যান্ড্রুস, ফাদার টম মে বি ইন পজেসড। আমি সারপ্রাইজড হয়ে বললাম, কি বললেন, কি বলছেন আপনি, একজন প্রিস্ট পজেসড কিভাবে? এরপর বিশপ বললেন, ফাদার মোসেসকে আমরা একটা পটেনশিয়াল পজেশন কেস ইনভেস্টিগেশন করতে দিয়েছিলাম। উনি সেখানে গিয়ে সেই বাসায় থাকা প্রায় 17টা ক্রস ভেঙে ফেলেছেন। ওনার সাথে থাকা সিলভার ক্রসটাকে উনি গলায় সেট দিয়ে ব্রেসলেট বানিয়ে পরেছিলেন। সেই বাসা থেকে আসার সময় বাড়ির মহিলাকে বলেছেন, জিসাস ইজ অ্যালাইভ। এরপর আমি বিশপ আর ফাদার মোসেসের দিকে তাকিয়ে রইলাম প্রশ্নবোধক চিহ্ন নিয়ে, যে কি করব এখন আমি। বিশপ বললেন, গেট রেডি ফর ইউর ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যান্ড্রু, ইউ আর অ্যান এক্সরসিস প্রিস্ট রাইট নাও। এরপর ফাদার মোসেস আর আমি সেদিন সন্ধ্যায় ডিকেন ক্রিশ্চিয়ান আর ডক্টর এলিসাকে সাথে নিয়ে ফাদার টমের বাড়ি গিয়ে উপস্থিত হলাম। ফাদার টমের একজন বড় ভাই ছিলেন তখন, উনিও একজন প্রিস্ট। আমরা দরজায় নক করলাম, ফাদার টমের ভাই দরজা খুলে দিলেন আর আমাদের ভেতরে আসতে বললেন। ফাদার টমকে আমরা কোথাও দেখলাম না। আমরা জিজ্ঞেস করলাম, ফাদার টম কোথায়? ওনার ভাই বললেন, আপনারা এখানে এই সময়? টম আপনাদের সাথেই না ছিল? ফাদার মোসেস জিজ্ঞাসা করলেন, মানে? ফাদার টম তো আমাদের সাথে নেই, উনি কেন আমাদের সাথে থাকবেন? ফাদার টমের ভাই বললেন, আজ না এক্সারসিজম শিডিউল, সেই ছেলেটার বাসায় কাল টম গিয়েছিল, আর সেই ছেলেটা? টম তো বলল ও আপনাদের সাথে নিয়ে যাচ্ছে। আমরা আর কোনো কথা বললাম না, শুধু সেই বাড়ির ঠিকানা নিয়ে দৌড়ে চলে গেলাম সেই বাসায়। বাসার সামনে যেতেই দেখলাম ইয়ার্ডের সামনে ঘন কুয়াশা। হঠাৎ দেখলাম সেই কুয়াশার ভেতরে বাফোমেটের একটা শেপ হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ আমরা চারজন মাটিতে লুটিয়ে পড়লাম। হুঁশ ফিরতেই বুঝলাম ঠিক কি হয়েছিল একটু আগে। আমরা যখন সেই বাফোমেটের শেপের সামনে দাঁড়িয়েছিলাম আর আই কন্টাক্ট হয়ে গিয়েছিল ভুলবশত, তখন সেই থিক ডার্ক শ্যাডো আমাদের ঝড়ের মতো আঘাত করে আর আমরা মাটিতে লুটিয়ে পড়ি। ফাদার মোসেস বাইবেল খুলে এক্সারসিজমের ভার্স পড়তে থাকলেন। ঘরের ভেতরে আমাদের নিয়ে প্রবেশ করলেন আর বললেন, ঘরের ভেতরে গিয়ে আমরা যে দৃশ্য দেখলাম সেটা দেখে আমাদের যেন হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। ফাদার টম, একজন মধ্যবয়স্ক মহিলা, একটা টিন এজ মেয়ে আর একটা কিশোর ছেলে, পেন্টাগন থেকে চারপাশে আগুন জ্বালিয়ে ডেভিল সামিং রিচুয়াল করছিল। আমাদেরকে দেখে ওনারা থেমে গেলেন কিছুটা। ফাদার টম আমাদের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি এসে বললেন, এসে গেছ, লাভ নেই, যার আসার কথা ছিল সে এসে গেছে, এবার তোমাদের এক্সারসিজমের কোনো ভ্যালু নেই। আমি দেখলাম ফাদার টমের কাঁধে একটা ভেজা সাদা হাত। ওনার মাথার পেছনে উঁকি দিয়ে সে মেয়েটা কিছু একটা দেখছিল আমাদের দিকে তাকিয়ে। মেয়েটা রিভার্বিং আর ডাবল ভয়েস রাইম গাইছিল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এটুকু বলে সে ডমিনিক ভয়েসে হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে গেল। আমি বাইবেল খুলে পড়তে লাগলাম। আমাদের চারপাশে যেন ধুলো উঠতে লাগলো। ফাদার মোসেস এর হঠাৎ আমার গলায় চাপ দিয়ে ধরে রুম থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার জ্ঞান ফেরে সেদিন ভোরে। আমার পাশে বসেছিলেন ফাদার মোসেস। উনি আমাকে বললেন, অ্যান্ড্রুস, তুমি কি আসলেই এক্সোরসিস্ট প্রিস্ট? তুমি তো দেখি আমাদের উইকনেস হয়ে গিয়েছিলে, তোমাকে সামলাবো নাকি ফাদার টমকে? আমি ওনাকে এই কথা বলার কারণ জিজ্ঞাসা করতে উনি বললেন, আমি নাকি ভয়ে বাইবেলই বের করিনি ব্যাগ থেকে। আমি ওনাকে ব্যাগ প্রশ্ন করলাম যে উনি কেন আমার গলা চেপে ধরেছিলেন। আমার কথা শুনে ডক্টর এলিসা আর ডিকন ক্রিশ্চিয়ান তো অবাক। ওনারা বললেন, আমি নাকি ফাদার টমের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, এরপর ফাদার টম আমাকে কুর্নিশ করে নিজের জায়গায় বসালেন, এরপর আমি নাকি নিজ থেকে এই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি এবার সাইলেন্ট হয়ে গেলাম সবকিছু শুনে। এসব কি হচ্ছে আমার সাথে? আমি জানি না। আমি ফাদার টমের কথা জিজ্ঞেস করতেই ফাদার মোসেসের মুখে কালো ভয়ের ছাপ ফুটে উঠল। উনি বললেন, দেখবে চলো। আমরা হাঁটতে শুরু করলাম। চার্চের বেসমেন্টের সাথে একটা পুরাতন রুম ছিল, স্টোর রুম। ভেতরে ঢুকতেই পুরাতন ধুলো আর কাঠের স্মেল নাকে এল। ঘরে ঢুকে আমি যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমি রুমের বাইরে বেরিয়ে এসে জাস্ট বমি করে দিলাম। কি দেখলাম আমি এটা! ফাদার টমকে ক্রুসিফাই করে দেয়ালের সাথে সাটানো আছে, কাঠের ক্রসের সাথে আটকানো আছে তাকে। ওনার জিভটা জাস্ট ঝুলে আছে, চেহারায় শয়তানি একটা হাসি, চোখগুলো লাল টকটকে আর আইবলগুলো একদম কালো। পাশের দেয়ালের জানালায় বাকি তিনজনের হাতে চেইন পরানো। রুমের ভেতরে ছয়জন প্রিস্ট লাগাতার বাইবেল পড়ে যাচ্ছেন। আমি নিজেকে সামলে ফাদার মোসেসকে জিজ্ঞেস করলাম, কিভাবে আর কেন ওনাকে এভাবে আটকে রাখা হয়েছে? উনি বললেন যে আমরা চার্চে নিয়ে আসার পর ওনারা টোটাল 12 জন প্রিস্ট মিলে ফাদার টম আর বাকিদের এখানে ধরে এনেছেন। এখানে আসার সময় টম 4 জনকে বাজেভাবে ইনজুর করেছে এবং ওনাকে ক্রুসিফাই করা হয়েছে এভাবেই। উনিও বললেন যে বাকি 3 জনের এক্সোসিজম করা হবে একটু পরে, আর আমাকে রেডি হতে বললেন। আমি আমার ঘরে এসে আমার স্টোল গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লাম ফাইনাল লড়াইয়ের জন্য। আমি চার্চের এক্সোসিজম রুমে প্রবেশ করলাম, আর প্রবেশ করতেই দেখি 6 জন প্রিস্ট নিচু সুরে বাইবেল পড়ছেন। ডিকন ক্রিশ্চিয়ান ফাইল খুলে ভিকটিমদের নাম পড়ল। মধ্যবয়স্ক মহিলার নাম এলিজাবেথ, পরেরজন এলিজাবেথের মেয়ে জুলিয়া, আর ছেলে সাইমন। ফাদার মোসেস একবার মাথা নেড়ে বললেন, শুরু। চেনে বাঁধা এলিজাবেথ, চোখে আত বোঝা, ঠোঁট শুকনো। আমি স্টোল টানলাম, হাতে ক্রস তুললাম আর বললাম, এলিজাবেথ, তোমার ভেতরে যে দানা বেঁধেছে আমি তার সাথে কথা বলছি, তোমার নাম বলো আর বেরিয়ে যাও। মহিলা মাথা তুলে তাকালেন, একটু হাসলেন। উনি ডাবল ভয়েসে বললেন, এলিজাবেথ আর নেই, আমি রা। এই বলে উনি থমকে আমার দিকে আঙুল তুলে বললেন, ফাদার, তোমার গডে বিলিভ খুব উইক। টম পড়েছিল, পালস ছিল না, তুমি দেখেছ, কেন বলে দিলে তুমি সবাইকে? তুই কি জানিস না তুই কে? ঘড়ি টিক টিক থেমে গেল 1 সেকেন্ডে। রুমের আবহাওয়া বদলে গেল। এ কি, আমি কোথায়? প্রেয়ার রুম? প্রেয়ার রুম কোথায়? টম দাঁড়িয়ে আছে দুপা ফাঁকা করে, হেঁটে হাত ছুঁয়ে গিট করছে। আয়নায় আমি দেখলাম আমার মাথায় সেই হ্যাট। ডক্টর এলিস ফিস ফিস করে বললেন, ফাদার অ্যান্ড্রু, ফোকাস, ফোকাস। আমি হোশ ফিরে পেলাম, হলি ওয়াটারটা ছিটিয়ে দিলাম, শাই করে ধোয়া উড়ে গেল। এলিজাবেথ গলা নামালেন, নিঃশ্বাস বরফের মতো। উনি বললেন, জিসাসের প্রিস্ট, 3 ঘন্টা ঘুমিয়ে এক্সোরসিজম করতে ঢোকো? উইক গডস উইক স্লেভ। আমি ক্রস ওনার চোখের সামনে তুললাম আর বললাম, বাই দ্য ব্লাড অফ দ্য ল্যাম্ব, জাস্ট লিভ। উনি ঠিক ক্রসের দিকে তাকিয়ে চোখ সাদা করলেন, তারপর লাল, তারপর কালো। দাঁতে দাঁত খসতে খসতে বললেন, ক্রসটা নামা ফাদার, না হলে সরি, সরি মাস্টার, সরি, ফরগিভ মি। ফাদার মোসেস গভীর কণ্ঠে পড়লেন, ইন নমিনি ডেই ভিভি। এলিজাবেথ হঠাৎ ডিকন ক্রিশ্চিয়ানের দিকে ফিরলেন। ডিকন পড়ছিলেন, হি উইল কভার ইউ উইথ হিজ ফেদার্স। এলিজাবেথের ভেতরে থাকা শয়তান বলল, তুই 12 নম্বর খামের টাকা ফেরত দিসনি। ক্রিশ্চিয়ান, ওয়্যারিং খরচ? ডিকনের হাত কেঁপে উঠল। আমি তাকে ধমক দিয়ে বললাম, ক্রিশ্চিয়ান, পড়া চালিয়ে যাও। এলিজাবেথ শিশুর সুরে শুরু করল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আমি জোর দিয়ে বললাম, চুপ। এই বলে হলি ওয়াটারটা ছিটিয়ে দিলাম। সে দম ছেড়ে ঢলে পড়ল। চোখে সাদা ভাবটা তখন ফিরেছে, পালসটাও কেবল স্টেবল, কিন্তু তার ঠোঁট নড়ছে, খুব নিচু, রা রা রা। দেওয়ালের কোণ থেকে আরেকটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, বি বিশপ। সবচেয়ে দূরে থাকা ছেলেটার কণ্ঠ, সু রা বি সু রা বি সু, ছন্দে দ্রুত কানে আটকে গেল। আমি ক্রুশ শক্ত করলাম, চুপ। জুলিয়া হাঁটু জোরে বসেছে, তার ছায়া শরীরের পাশে নেই, দেওয়ালের কোণে আলাদা হয়ে কাঁপছে। ডিকন ফাইল পড়ল, জুলিয়া। মেয়ের মাথা কাত করে মেয়েটা এত গভীর ভাবে হাসলো যেন তার চোয়ালটা খুলে যাবে এখনই। সে বলল, জুলিয়া কাগজে লেখা নাম, আমি বি। আমি বললাম, তোর নাটক বন্ধ কর, নেমে আয়। সে চার হাত পা এক করে নেমে পড়ল, মেরুদণ্ড বাঁকা, ধনুকের মতো একটা শেপ, উল্টো হয়ে দেওয়াল বেয়ে ওপরে উঠছে। চেইন টান খেয়ে রিং আধ ইঞ্চি বেরিয়েও এলো। ডিকন কাঁপতে কাঁপতে পড়ছে, হি উইল কভার। সে আমার দিকে ফিরে ফিসফিস করে বলে, অ্যান্ড্রুস, চ্যাপেল ক্লোজ। বলে যে মহিলাকে ফিরিয়েছি, উনি ভোর পর্যন্ত বসেছিলেন ঠান্ডায়, পরদিন ঠান্ডায় উনি মারাও গিয়েছেন। তুই পাপি। রুম এক ঝলক বদলে গেল, হাঁটু পর্যন্ত বরফ পানি, ক্রসগুলো ভাসছে। ছাদের ফ্যানের বদলে টাকানো শিশুর পুতুল যেন গর্জে উঠছে। ডক্টর এলিস চিৎকার করলেন, ইলিউশন, চোখ খোলো, চোখ খোলা রাখো। আমি ক্রস উঁচু করলাম, ইন দ্য নেম অফ দ্য জেসাস ক্রাইস্ট, লিভ হার। হলিওয়াটারটা ছেটাতেই পানিগুলো যেন কোথায় মিলিয়ে গেল, রুমটা পুরো শুকনো, মোমের গন্ধ ভরে গিয়েছিল চারপাশে। জুলিয়া উল্টো হয়ে ঝুলে আমার মুখের সামনে এসে বলল, খুব ধীরে ধীরে কাইল, ছড়ার শেষে সে হঠাৎ খিলখিল করে হেসে উঠল, তারপর হঠাৎ থেমে গিয়ে ফিসফিস করে বলল, বি বি বি। কোন থেকে? রা। আর দূর থেকে? সু। মিলিয়ে গেল, রা বি সু, রা বি সু। আমি ক্রস চোখে ঠেকিয়ে বললাম, লুক। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, ঠোঁট ফাটল, রক্তের লাইন দেখা গেল ঠোঁটে, তারপর খুব নিচু সুরে ভাঙা শিশু কণ্ঠে বলে উঠল, ফাদার 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 প্লিজ হেল্প। সে ধপ করে ফ্লোরে পড়ে গেল। ডক্টর এলিসা জুলিয়াকে বের করে নিয়ে গেল রুম থেকে। সাইমন, ছেলেটা চুপচাপ, শার্টে কাদা, কোনোয় লাল উইন্ড, ডিকন ফাইল পড়ল, সাইমন। ছেলেটা মাথা তুললো আর শান্ত কণ্ঠে বলল, আমি সাইমন। তারপর তার কণ্ঠ তিন ভাগে ভেঙে গেল, শিশু, আমার নিজের গলা আর একটা গর্জন। আমি বললাম, কে তুমি? সে শুধু একটাই উত্তর দিল, আমি সু। সাইমন হুবুহু আমার টোনে একটা কথাই বলেছিল, কেমন আছিস সু? আমার আঙুল ভিজে ঘাম টপ টপ করে পড়তে লাগলো। আমি দাঁত চেপে বললাম, তুই ছেলের শরীর থেকে বেরিয়ে যা। সাইমন এক পা এগিয়ে এসে আমার কানে কানে বলল, টমকে দেওয়ালে কে তুলল জানো? আমরা না, আমাদের একজন। ওহো সরি, আমাদের না, তোমাদেরই একজন। চার্চ আজ তার রক্তে লাল, জিসাস উইল পে ফর হিজ সিনস। ফাদার মোসেস জোরে জোরে পড়লেন, ইম্পারেটিভি জিসাস ফাদার। সাইমন ঘুরে তাকালো মোসেসের দিকে আর শান্ত গলায় মোসেসকে বলল, গত কেসের রিপোর্টটা বদলেছিলেন না ফাদার মোসেস? ছেলেটা কি মারা গিয়েছিল স্বাভাবিকভাবে? তুমি তাহলে ন্যাচারাল ডেথ কেন লিখেছিলে? কলম কাঁপছিল না তোমার একবারও? মোসেসের ঠোঁট এক সেকেন্ডের জন্য থামল, তারপর আরো জোরে পড়া শুরু করলো তুমি। আমরা বুঝতে পারছিলাম এই শয়তান আমাদের ব্রেন নিয়ে খেলছে, কিন্তু তার উদ্দেশ্যটা আসলে কি? কি চায় সে? সাইমন এবার ডক্টর এলিসার দিকে তাকিয়ে বললেন, ঠিক এলিসার টোনেই বললেন, টেবিল থ্রি প্যারিকার্ডিয়া, তুমি রিবুট বলেছিলে, তোমার ভুলে পেশেন্ট মারা গেছে। আজ তোমার পাপ নেই নাকি? আমি সব জানি এলিসা, আমি সব জানি। এলিস একটু হতভম্ব, আমি হলি অটারটা তিনবার ডানে বামে সোজা ছিটিয়ে চিৎকার করে বললাম, বাই দ্য ব্লাড অফ দ্য ল্যাম্ব গেট আউট। এরপর সাইমনের কপালে ক্রস ছোঁয়ালাম। সাইমন প্রথমে হেসে ফেলল, স্বাভাবিক কিশোরের হাসি, তারপর থেমে গেল হঠাৎ করে, ঠোঁটটা সামান্য একটু কাঁপল, খুব নিচু মানব কণ্ঠে বলল, ফাদার বাঁচান আমাকে। একই সাথে দূর থেকে এলিজাবেথ বললেন, ফাদার প্লিজ হেল্প। জুলিয়াও বলল, ফাদার হেল্প। আর ছাদের উপর থেকে সাউন্ডের রিভার্ব হচ্ছিল, রা বি সু, রা বি সু। আমি গর্জে উঠলাম, চুপ! হলি অর্ডারটা ছিটিয়ে উচ্চারণ করলাম, এক্সিস্ট। তিনটা দেহই একসাথে ঝাঁকুনি দিল, তারপর নিস্তব্ধ, শ্বাস চলছে, পালসও ঠিকঠাক। ফাদার মোসেস কপাল মুচলেন, খুব নিচু স্বরে আমাকে বললেন, ওদের কণ্ঠে ওরা কারো সাহায্য চাইছে, এরা মেইন ডেভিল না, স্রেফ স্লেভ। ডিকন আরষ্ট কণ্ঠে বলল, তাহলে মোসেস আমার দিকে তাকালেন? মেইনটা বাইরে, টমের ভেতর। আমি ঘাড়ের পেছনে আবারও ঠান্ডা বরফ হাতের স্পর্শ পেলাম, সাথে একটা ঠান্ডা নিঃশ্বাস, ঘড়ির টিক টিক এক সেকেন্ড থামল, আবার চলল। আমি ক্রস শক্ত করে ধরলাম, টম! আমরা যখন ফাদার টমের এক্সারসিজম শুরু করলাম, তখন সামনে আয়নায় আমি নিজেকে দেখলাম, আমার ছায়াটা ফাদার টমের মতোই কিছুটা। উনি তখনও ক্রুসিফাইড অবস্থায় হাত পা নাড়াচ্ছিলেন আর চিৎকার করছিলেন। আমাকে লক্ষ্য করে টম ভারী ডাবল ভয়েসে বললেন, অ্যান্ড্রুজ লুক ইন টু মাই আইস। ফাদার মোসেস আমাকে মানা করার আগেই আমি তাকালাম টমের চেহারার দিকে। এরপর মনে হল আমি অন্য একটা এক্সারসিজম নিই। আমি দেখলাম একটা বক্স, কালো রঙের বক্স, আর বক্সের ওপর টকটকে টকবকে তাজা রক্ত, আশেপাশে ব্ল্যাক বোর পরা সাত আটটা পারফরমেটেড মূর্তি, প্রায় প্রাণীর মতোই। সিমেন্টের বেডে একটা কফিন, কফিনের ওপর লেখা রা বি সু, সুপ্রিম ডেভিল অ্যান্ড প্রিজনার অফ হেল, আর কফিনের ওপর বড় অ্যান্টিক্রস সাইন। আমার বুঝতে বাকি রইল না এটা রা বি সু, আসলে তিনটে নয়, এই তিনটে অক্ষর মিলিয়ে একটাই নাম, আর সেটা হচ্ছে রাবিসু। আমি দেখলাম যে সেই পারফরমেটের মূর্তিগুলো আমার সামনে হেঁটে হেঁটে এসে আমার পাশ কাটিয়ে রাবিসুর কফিনের সামনে এসে দাঁড়াল। তাদের সবার হাতে অ্যান্টিক্রস, অর্থাৎ উল্টো ক্রস। এ কি, ওরা তো এক্সারসিজম করছে, কিন্তু এটা কেমন এক্সারসিজম? ডেভিল কিভাবে এক্সারসিজম করতে পারে? কালো টাইপের পানি ছেটাতে লাগলো তারা রাবিসুর কফিনের ওপর, তাও আবার কফিনে ছেটানো প্রত্যেকটা পানির ফোঁটা যেন আমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল, আনহলি ওয়াটার। আমি বুঝলাম আমি টেবিলের জগতে আটকে গেছি, সাবকনসিয়াস মাইন্ডের। এখানে আসলে কি ঘটছে জানেন? অ্যান্টিক্রাইস্ট এক্সরসিজম, অর্থাৎ ডেভিলের ওয়ার্ল্ডে আমি মানুষ, কিন্তু তাদের কাছে আমি ডেভিল। তারা রাভিসুর ওপরে আমাকে কাস্ট আউট করার জন্য এক্সরসিজম করছে। হঠাৎ সেই কালো কালারের বক্সটা খুলে গেল আর এক ধোয়া বের হয়ে আমার ভেতর ঢুকে গেল, আর রাভিসুর কফিন যেন ব্লাস্ট হয়ে গেল। আমি দেখলাম কালো কুচকুচে বাফুমেটের বিশাল মূর্তি আমাকে তার ভেতরে অ্যাবজর্ভ করে নিল। আমি বুঝলাম এই বক্সের ওপর রক্তটা আমার। সেদিন ফাদার টমকে চার্চের ফ্রন্ট ডোরে মৃত অবস্থায় দেখার পর আমার হাত থেকে সেই রক্ত বের হচ্ছিল, এটা আমারই রক্ত। সে আমার রক্তে মিশে আছে, মানে রাভিসু আমার ভেতরেই বাস করছে। সেদিন রাতে দেখা সেই ডেভিল ক্লার্কের ওয়েলকাম হোম মাস্টার, সে মেয়েটা বলেছিল, এটা আমাকেই বলেছিল, আমার ভেতরে বাসা বেঁধেছে ডেভিল রাভিসু। আমার চোখ খুলে গেল। আমি ফাদার মোসেসকে বললাম, মোসেস, ইটস মি, আই এম ভেসেল, হি ইজ ইনসাইড মাই বডি, এক্সরসিজম মি। ফাদার মোসেস আমার কথা শুনে চমকে উঠলেন আর আমার উপর এক্সরসিজম করার প্রস্তুতি নিলেন। আমার আর কিছু মনে নেই। আমার উপর করা এক্সরসিজমের বর্ণনা আমি দিচ্ছি না, কারণ এখানে ধর্মীয় বিষয়ের অনেক কিছুর উপর আঘাত হানা হয়েছিল। এতটুকু বলতে পারি যে এক্সরসিজমের 27 দিন পরে আমার জ্ঞান ফিরেছিল। আমি কোমাতে ছিলাম। জ্ঞান ফেরার পর জানতে পারি যে চার্চের বেসমেন্টে একটা রুম আছে, আনহোলি অ্যান্টিক স্টোর রুম, যে রুম রেগুলার ব্লেস করা হতো। সেখানে একটা ডিবুক বক্স ছিল যেটা ফাদার টম সেদিন খুলেছিলেন রুম ব্লেস করতে গিয়ে। ফাদার টম আসলেই মারা গিয়েছেন, কিন্তু কিভাবে সেটা জানা নেই। আর তার রোবের আড়ালে ছিল সেই বক্স, যা আমার হাতে লেগে আমার হাত কেটে রক্তটা টপ টপ করে পড়ছিল বক্সের উপরে, আর সেটা অ্যাটাচড হয়ে গিয়েছিল, অ্যান্সিয়েন্ট এক ডেভিল মুক্ত হয়ে গিয়েছিল আমার সেই রক্তের কারণে, আর সেটা আমাকে তার ভেসেল বানিয়ে ফেলেছিল। আমি এক্সরসিজমে জানি না ঠিক কি হয়েছিল, তবে আমার এক্সরসিজমের বিশপ নিজে অংশ নিয়েছিলেন এবং টানা 7 ঘন্টা এক্সরসিজম শেষে রাভিসুকে আবার তিনি একটা নতুন বক্সে বন্দী করে ফেলেন এবং সেটাকে চার্চের বেসমেন্টে রেখে দেওয়া হয় ক্রস জড়িয়ে। আমি রাভিসুর বিষয়ে অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। এতটুকু জানতে পেরেছি যে এক ইহুদি ব্ল্যাক ম্যাজিশিয়ান এই ডিবুক বক্স রচনা করেছেন। তার উদ্দেশ্য কি ছিল বা রাভিসুই কে বা কেন তাকে রচনা করা হয়েছে তা আজও আমার জানা নেই। এই এক্সরসিজমের পর আমি প্রায় 9 বছর কোনো এক্সরসিজমে কাজ করিনি, হয়তোবা ভয়ে যদি আবার পজেস্ট হয়ে যাই বা সত্যি সত্যি মারাই যাই বা পার্মানেন্টলি ডেভিলের ভেসেল হয়ে যাই, সেই ভয়ে। রাভিসু নামটা শুনলেই আমার ভেতরটা এখনো কেঁপে ওঠে। এই ছিল আমার জীবনের ভয়ানক এক অধ্যায়। লর্ড হ্যাভ মার্সি অন আস অল। এই বলে জ্যাকব ফাদার অ্যান্ড্রু ঘটনাটা শেষ করে। ঘটনাটা এতটাই কনফিউজিং আর ট্রমাটিক ছিল যে আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে লিখব বা কি লিখব। যদিও জ্যাকব আমাকে লাস্ট এক্সরসিজম অফ ফাদার অ্যান্ড্রুজ এর ফুল ডিটেলস দিয়েছিল, কিন্তু সেটা বলতে গেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে আর এই ঘটনা আরো অনেকটা বড় হয়ে যাবে, তাই এসব কিছু আর ডিটেলসে লিখলাম না। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। ভালো লাগলে আমি সত্যি কৃতজ্ঞ থাকব, আর ভালো না লাগলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা করবেন আমাকে। রোমানের এই নতুন যাত্রার জন্য শুভকামনা। আজ আমি সাবিত আলম বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই ছিল সাবিত আলম ভাইয়ের পাঠানো আপনাদের জন্য চমৎকার একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে এন্ড আপনারা এনজয় করেছেন। হয়তোবা কনফিউজিং ছিল অনেক জায়গাতে, বাট একটু মনোযোগ দিয়ে যারা শুনেছেন আশা করি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাই এতটা ধৈর্য নিয়ে ঘটনাটি শুনেছেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ যে সাবিত আলম ভাই এত চমৎকার ভাবে লিখে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। আজকে এই পর্যন্তই, আশা করি সামনে খুব দ্রুতই আপনাদের সাথে কথা হবে। আজ বিদায় নিচ্ছি আমি মোস্তফা আলম রোমান, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর ঘটনা শুরু করেছিলাম আমরা সাবিত আলমের ঘটনা দিয়ে। আমরা এই জন্যই এখন একটা অডিও ক্লিপ প্লে করতে চাই, যে অডিও ক্লিপটি পাঠিয়েছেন আমাদেরকে সিফাত আলম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি অডিও ক্লিপে যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর এই রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের সবার প্রিয় ভূত.com এর একজন মডারেটর। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ঘটনাটি ঠিক টিপিক্যাল বা গতানুগতিক কোন ভূতের ঘটনা না, বরং বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানের খুব বাজে একটা অভিজ্ঞতার ঘটনা। ঘটনাটি শুনলে আপনারা হয়তো ভাববেন মানুষের মন কতটা জটিল হতে পারে আর শয়তান সেই জটিলতার সুযোগ নিয়ে কি কি করতে পারে। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মিস্টার জোসেফ ডি সিলভা। বেশ কিছুদিন আগে আমি সিলেটের চা বাগানে গিয়েছিলাম ব্যক্তিগত কিছু কারণে। জোসেফ সেখানে কেয়ারটেকারের কাজ করতেন, তবে এর আগে তিনি একটি চার্চের অধীনে ড্রাইভার হিসেবে কাজ করতেন। এক বৃষ্টি ভেজে সন্ধ্যায় যখন বাইরে তুমুল ঝড় হচ্ছিল আর লোডশেডিং এ পুরো এলাকা অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মোমবাতির আলোয় বসে উনি আমাকে এই ঘটনাটি শুনিয়েছিলেন। উনার বলার ভঙ্গি আর চোখের ভাষায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এত বছর পরও সেই রাতের আতঙ্ক উনাকে কতটা তাড়া করে বেড়ায়। উনার কথাগুলো রেকর্ড করার সময় আমার নিজেরও গা ছমছম করছিল। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা বোঝার সুবিধার্থে আমি কিছু জায়গায় আমার মতো করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, বলছেন মিস্টার জোসেফ ডি সিলভা, সেটা ছিল সম্ভবত 2001 সালের শেষের দিকের ঘটনা। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত। আমাদের চার্চটা ছিল মূল শহর থেকে খানিকটা দূরে, পাহাড়ি জঙ্গলের ভেতরে, একেবারে নির্জন এক লোকেশনে। ব্রিটিশ আমলে বানানো পুরনো পাথরের দালান, দেওয়ালগুলোতে শেওলা জমে কালচে হয়ে গিয়েছে। দিনের বেলাতেও ওই জায়গায় যেন কেমন একটা গা ছমছম ভাব থাকে। সেবার ভ্যাটিকান থেকে নতুন একজন ফাদার আমাদের চার্চে পোস্টিং নিয়ে আসলেন। ওনার নাম ফাদার গ্যাব্রিয়েল। একেবারে কম বয়সী সুদর্শন যুবক। উনি রোম থেকে হায়ার স্টাডিজ শেষ করে এখানে এসেছেন। বেশ স্মার্ট আর বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন তিনি। ভূত প্রেত জিন শয়তান এসব উনি একদমই বিশ্বাস করতেন না। ওনার ধারণা ছিল মানুষের সব সমস্যা আসলে মেডিকেল বা সাইকোলজিক্যাল হতে পারে, মানে এই স্লিপড পার্সোনালিটি বা হ্যালোসিনেশন টাইপের কোনো কিছু হতেই পারে। কিন্তু সেটাকে তিনি বিশ্বাস করতেন না এইভাবে যে হয়তোবা সেটা ভূত বা কোনো শয়তান বা কোনো জিনের প্রভাবে হচ্ছে। উনি বলতেন সঠিক ট্রিটমেন্ট আর কাউন্সিলিং করলেই নাকি সব ঠিক হয়ে যায়। কিন্তু উনি জানতেন না এই পাহাড়ি পুরনো চার্চে এমন কিছু ওনার জন্য অপেক্ষা করছে যা বিজ্ঞানের সব যুক্তিকে তুমড়ে মুচড়ে দেবে। আমি ছিলাম ফাদার গ্যাব্রিয়েলের ড্রাইভার। উনি আমাকে নিয়ে চার্চে পৌঁছালেন। সেদিন আবহাওয়া ছিল খুবই জঘন্য, বাইরে তুমুল শিলাবৃষ্টি হচ্ছিল। টিনের চালে পাথর পড়ার মতো থুমথুম আওয়াজ। গাড়ি থেকে নেমে গ্যাব্রিয়েল ফাদার যখন চার্চের বিশাল কাঠের গেট দিয়ে ভেতরে ঢুকলেন, তখন কারেন্ট ছিল না, চারদিকে খুটখুটে অন্ধকার, শুধু কয়েকটা হেরিকেন আর মোমবাতির আলো জ্বলছিল। বাতাসের ঝাপটায় মোমবাতির শিখাগুলো এমন ভাবে কাঁপছিল মনে হচ্ছিল দেয়ালের ছাইগুলো যেন জীবন্ত হয়ে নড়ে চড়ে উঠছে। বাতাসের একটা অদ্ভুত শোষ শব্দ ছিল, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। সত্যি বলতে আমার নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছিল। এই চার্চের প্রধান দায়িত্বে ছিলেন ফাদার মার্কাস। উনি ছিলেন গ্যাব্রিয়েলের ঠিক উল্টো, অনেক বয়স্ক একজন মানুষ, চেহারায় একটা গভীর ভাব। ওনার চোখের দিকে তাকালে বেশ ভয় লাগত। ফাদার মার্কাস এই এলাকার খুব নাম করে এক্সোরসিস্ট ছিলেন। স্থানীয়রা বলতো উনি নাকি অনেক খারাপ খারাপ জিনিস তাড়াতে পারতেন, তবে উনার পদ্ধতিগুলো ছিল খুবই কড়া, অনেক সময় নিষ্ঠুরও বলা হতো। উনি চার্চের অথরাইজেশন বা নিয়ম কানুন খুব একটা মানতেন না, নিজের নিয়মেই বেশি চলতেন। গ্যাব্রিয়েল ফাদার পৌঁছানোর পর ফাদার মার্কাস ওনাকে সোজা নিজের রুমে নিয়ে গেলেন। মার্কাসের ঘরটা ছিল বেশ অদ্ভুত, পুরনো বইয়ের গন্ধে ভারী হয়ে আসছে বাতাস, টেবিলে একটা মরার খুলি রাখা, পাশে যিশুর ক্রুশ। মার্কাস কোনো ভনিতা ছাড়াই সরাসরি কাজের কথায় আসলেন। উনি গম্ভীর গলায় বললেন, গ্যাব্রিয়েল, তোমাকে এখানে ডাকার কারণ হল একটা মেয়ে, নাম আনা, বয়স মাত্র 20। ওর শরীরে এমন কোন শয়তান আশ্রয় নিয়েছে যাকে সাধারণ কোন শয়তান বললে ভুল হবে। ওর নাম তার ডিসিভার বা প্রতারক। ও মানুষকে ধোকা দেয়, মানুষের মায়া মমতাকে পুঁজি করে তাদের আত্মা দখল করে নেয়। গ্যাব্রিয়েল ফাদার একটু বিরক্ত হলেন। উনি চশমাটা ঠিক করে বললেন, ফাদার মার্কাস, মাফ করবেন, এখন 21শ শতাব্দী, মেয়েরা হয়তো কোনো মানসিক রোগ বা মৃগী রোগে আক্রান্ত, ওকে ভালো কোনো ডাক্তার দেখান, হাসপাতালে পাঠান, এভাবে বেঁধে রেখে ঝাড়ফুঁক করাটা কি ঠিক হচ্ছে? মার্কাস ফাদার কোনো উত্তর দিলেন না, শুধু একটা মোমবাতি হাতে নিয়ে ইশারা করলেন ওনার সাথে যাওয়ার জন্য। আমরা দুজনে ওনার পিছু নিলাম। চার্চের পেছনের দিকে একটা সরু সিঁড়ি নেমে গিয়েছে মাটির নিচে, ওটা ছিল বেসমেন্ট। সিঁড়ি দিয়ে নামার সময় নাকে একটা ভ্যাপসা পটকা গন্ধ আসছিল, অনেকটা পচা মাংস আর সেচেতে দেয়ালের গন্ধ মিশলে যেমন হয় ঠিক তেমন। আমার পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামছি, লোহার দরজা। ফাদার মার্কাস চাবি দিয়ে ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুললেন। ভেতরে যা দেখলাম তার জন্য ফাদার গ্যাব্রিয়েল বা আমি কেউই প্রস্তুত ছিলাম না। রুমের মাঝখানে একটা কাঠের চেয়ারে মেয়েটিকে বাঁধা হয়েছে, ওর হাত পা মোটা লোহার চেইন দিয়ে বাঁধা। মেয়েটার অবস্থা দেখে আমার নিজেরই চোখে পানি চলে আসার উপক্রম হলো। ওর সারা শরীর আঘাতের চিহ্ন, কাল শীতে পড়ে গেছে, জামা কাপড় ছেঁড়া, চুলগুলো উস্কো কুস্কো। মেয়েটা নিচু হয়ে বসেছিল, আমাদের পায়ের শব্দে ও মুখ তুলে তাকালো। আমি ভেবেছিলাম সিনেমায় যেমন দেখি ভূতগ্রস্ত মানুষের চোখ লাল হয় বা গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হয়, তেমন কিছুই দেখব, কিন্তু না, আনা খুব স্বাভাবিক মানুষের মতোই সরল গলায় কথা বলছে সে। ওর গলায় কোনো ভয়ঙ্কর ভাব ছিল না, বরং প্রচণ্ড ভীতি আর অসহায়ত্ব ছিল। সে গ্যাব্রিয়েল ফাদারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ ফাদার, আমাকে বাঁচান, আপনারা তো ঈশ্বরের লোক, আমাকে এখান থেকে নিয়ে যান। ওই পুরো লোকটা, এই ফাদার মার্কাস পাগল, উনি আমাকে মেরে ফেলবে, উনি আমাকে টর্চার করছেন, দোহাই লাগে, আমার বাঁধনটা খুলে দিন। ক্যাপ্টেন ফাদার থমকে গেলেন, তিনি ফাদার মার্কাসের দিকে তাকালেন। মার্কাসের মুখটা তখনও পাথরের মতো শক্ত। উনি গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে কিছু একটা বললেন। ওর চোখের দিকে তাকিও না গ্যাব্রিয়েল, ও যা বলছে সব মিথ্যে, এটাই ওর খেলা, ও তোমাকে বিশ্বাস করাবে যে ও নির্দোষ। কিন্তু গ্যাব্রিয়েল ফাদার যেন মার্কাসের কথা কানেই তুললেন না। ওনার মনে হল সামনে একজন অসহায় নারী নির্যাতনের শিকার হচ্ছে। উনি ধীর পায়ে মেয়েটার দিকে এগিয়ে গেলেন। মেয়েটা তখন ফুপিয়ে কাঁদছে, বাইরে ঝড়ের শব্দ তখন আরো বাড়ছে, আর ঘরের ভেতর মোমবাতির আলোটা হঠাৎ তপ করে নিভে যাওয়ার উপক্রম হল। গ্যাব্রিয়েল যখন মেয়েটার খুব কাছে গেলেন, তখন মেয়েটা আবার ফিসফিস করে বলল, আমার খুব কষ্ট হচ্ছে ফাদার, আমার হাতগুলো দেখুন, রক্ত বের হচ্ছে। গ্যাব্রিয়েল ফাদারের ভেতরের হিউম্যান রাইটস বা মানবতার বোধটা জেগে উঠল। উনি মার্কাসের দিকে ঘুরে রাগী গলায় বললেন, এটা কি হচ্ছে ফাদার, এটা তো এক্সোরসিজম না, এটা তো নির্যাতন। আমি ভ্যাটিকানে রিপোর্ট করব আপনার নামে, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। মেয়েটাকে এখনই হসপিটালে নিতে হবে, ঠিক তখনই চার্চের উপরতলায় বিশাল ঘণ্টাটা নিচ থেকে ঢং ঢং শব্দে বেজে উঠল। যদিও তখন কোনো প্রার্থনার সময় ছিল না, ঘণ্টার সেই একটানা ঢং ঢং আওয়াজে আমাদের তিনজনের বুকটা ভেতর থেকে কেঁপে উঠল। অথচ আমি স্পষ্ট জানতাম গির্জার ওই ঘণ্টাটা বাজানোর দড়িটা ছিঁড়ে প্রায় পড়ে আছে, তিন বছর হল, কেউ সেটা বাজাতে পারে না, অন্তত কোনো মানুষের পক্ষে তো সম্ভবই না। আমি ভয়ে উপর দিকে তাকালাম, কিন্তু ফাদার মার্কাসের মুখে কোনো ভাবান্তর নেই। উনি খুব স্বাভাবিক গলায় যেন একটা রোজকার যেন একটা রোজকার ঘটনা ভেবে এমন ভাবে বিড়বিড় করে ল্যাটিন ভাষায় কিছু একটা মন্ত্র পড়া শুরু করলেন যেন কিছুই হয়নি। উনার হাতে একটা ছোট কাচের বোতলে হলি ওয়াটার ছিল। উনি বোতলের ছিপিটা খুলে হঠাৎ করে আনার মুখের উপর সেই পানি ছিটিয়ে দিলেন। আমি ভাবছিলাম সাধারণ পানি যেমন হয় তেমনই হবে, কিন্তু ঘটনাটা ঘটল ঠিক উল্টো। পানিটা আনার গায়ে চামড়ার লাগে মাত্রই মনে হলো যেন ফুটন্ত তেল বা অ্যাসিড ঠেলে দেওয়া হয়েছে। মেয়েটা এমন এক আত্মচিৎকার করে উঠল যে সেই পাথরের দেয়ালগুলো পর্যন্ত থর থর করে কেঁপে উঠল। আনা যন্ত্রণা ছটফট করতে করতে ফাদার গ্যাব্রিয়েলের দিকে হাত বাড়িয়ে দিল। ওর চামড়া থেকে ধোয়ার মতো বাষ্প বের হচ্ছিল। ও কাঁদতে কাঁদতে বলল, দেখুন দেখুন উনি আমাকে পুড়িয়ে মারছেন, উনি শয়তান, আমি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি বাঁচব না। ফাদার গ্যাব্রিয়েল আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি দৌড়ে গিয়ে মার্কাসের হাত চেপে ধরলেন। ওনার ফর্সা মুখটা রেগে লাল হয়ে গেল। উনি চিৎকার করে বললেন, স্টপ ইট, আমি কি পাগল হয়ে গেছি যে এসব সহ্য করব? আর আপনি কি পাগল হয়ে গেছেন যে এসব করবেন? এটা চার্চ, এটা আপনার চিকিৎসালয় বা আপনার ভণ্ডামির স্থান নয়। মার্কাস এক ঝটকা তার হাত ছাড়িয়ে নিলেন। ওনার চোখে তখন অদ্ভুত এক আগুন। উনি বললেন, গ্যাব্রিয়েল সরে দাঁড়াও, তুমি জানো না তুমি কার পক্ষ নিচ্ছ, ও তোমাকে ব্যবহার করছে। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই। এই ঘটনার ঠিক দুদিন আগে আমি যখন গির্জার পেছনে জঙ্গল পরিষ্কার করছিলাম, তখন স্থানীয় এক বৃদ্ধ খাসিয়া লোক নাম বাহ লিন্ডো আমাকে একটা অদ্ভুত ঘটনা শুনিয়েছিলেন। এই পরিস্থিতির সাথে সেই ঘটনাটা কিভাবে মিলে গেল সেটা ভাবলে আমার হাত পা এখনো অবশ হয়ে আসে। চলুন শুনে আসি বালিন্দুর কিছু কথা। হে বাবু, তুমি তো নতুন এসেছ, এই পাহাড়ের নিয়ম জানো না? এই চার্চের নিচে যেটা ঘুমিয়ে আছে ওটা সাধারণত কোন স্পিরিট না, ওটা হলো দ্য ডিসিভার। আমার বাবু বলতেন ব্রিটিশ আমলে এক সাহেব মেম সাহেবকে নিয়ে এখানে থাকতে এসেছিলেন। মেম সাহেব একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। সাহেব পাগল হয়ে হন্যে হয়ে জঙ্গলের এদিক সেদিক খুঁজতে শুরু করেন। একদিন রাতে সাহেব ফিরে এসে বলেন তিনি মেম সাহেবকে খুঁজে পেয়েছেন, কিন্তু গ্রামের ওঝা তাকে বারণ করেছিল। ওঝা বলেছিল, যাকে তুমি দেখছো ওটা তোমার স্ত্রী না, ওটা তোমার স্ত্রী স্মৃতি দিয়ে তৈরি একটা মায়া। সাহেব শোনেননি, তিনি ওই মায়াকে তার ঘরে তুলেছিলেন। পরদিন সকালে সাহেবের আর আস্ত শরীর পাওয়া যায়নি, শুধু হাড়গোড় আর চামড়া পড়েছিল, আর দেয়ালে গায়ে ছিল রক্ত। বিশ্বাসই তোমার মৃত্যু। বাবু মনে রেখো, এই জিনিসটা তোমার দুর্বলতা জানে, ও তোমার প্রিয় মানুষের গলার আওয়াজ নকল করবে, তোমাকে দিয়ে পাপ করাবে, সাবধানে থেকো। যাই হোক, আবার সেই বেসমেন্টের ঘটনায় ফেরা যাক। ফাদার মার্কাস যখন গ্যাব্রিয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, তখন আনার কান্না হঠাৎ থেমে গেল। ও মাথা নিচু করে অদ্ভুত ভাবে হাসল, তারপর একটু আস্তে কিন্তু স্পষ্ট গলায় বলল, গ্যাব্রিয়েল, মারিয়া খুব শীতে কষ্ট পাচ্ছে, তুমি ওকে ওই শীতে বরফের মধ্যে একা ফেলে আসলে কেন? এই নামটা শোনা মাত্রই ফাদার গ্যাব্রিয়েল যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। মারিয়া ছিল ওনার ছোট বোন, যে ছোটবেলায় বরফে ঢাকা এক লোক লেকে ডুবে মারা গিয়েছিল। এই ঘটনা ফাদার মার্কাস বা আমি কারোরই জানার কথা না, এমনকি গ্যাব্রিয়েলও ওই শহরে আগে আসেনি, কাউকে এই কথা সে কখনো বলেওনি। গ্যাব্রিয়েল কাঁপা কাঁপা গলায় আনার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বললে? মারিয়া, তুমি মারিয়ার কথা জানলে কি করে? আনা এবার মুখ তুলে তাকাল। ওর চোখের মনই স্বাভাবিক, কিন্তু চাহনিটা বড্ড বেশি করুন। সে বলল, আমি দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল, মারিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে, ও বলছে, ভাইয়া কেন আমাকে বাঁচাতে এলে না, ঈশ্বর কি আমাকে এভাবে কষ্ট দিতে বলেছিলেন? গ্যাব্রিয়েল থপ করে মাটিতে বসে পড়লেন। ওনার সায়েন্স, ওনার লজিক সব যেন গুলিয়ে যাচ্ছিল। উনি বিবির করে বললেন, ইটস ইম্পসিবল, এটা হতে পারে না, এটা নিশ্চয়ই হ্যালোসিনেশন। মার্কাস নিশ্চয়ই আমার ফাইলে এসব তথ্য দেখেছে আর মেয়েটাকে শিখিয়ে দিয়েছে। গ্যাব্রিয়েল পকেট থেকে স্টেথোস্কোপ বের করলেন, ওনার হাত কাঁপছিল। উনি আনার দিকে গিয়ে ওর বুকে স্টেথোস্কোপ ধরলেন। উনি হয়তো আশা করছিলেন স্বাভাবিক কোনো হার্টবিট বা পালস পাবেন যা দিয়ে প্রমাণ করবেন এটা কোনো রোগ, কিন্তু উনি যা শুনলেন তাতে ওনার কপাল চোখে উঠে গেল ওর কথা। আমি দেখলাম গ্যাব্রিয়েল ফাদার স্টেথোস্কোপটা কান থেকে নামিয়ে ফেললেন। ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উনি মার্কাসের দিকে তাকিয়ে তুতলানো গলে বললেন, পালস? পালস তো নর্মাল, একজন সাধারণ মানুষের মতো 77 বার বিট করছে। মার্কাস আপনি ভুল করেছেন, পজেস্ট হলে তো হার্টবিট বা টেম্পারেচার অস্বাভাবিক হওয়ার কথা। এর মানে মেয়েটা সত্যি বলছে ও অসুস্থ, কিন্তু পজেস্ট না। ফাদার মার্কাস একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি বুঝতে পারছিলেন গ্যাব্রিয়েল ফাঁদে পা দিয়ে দিয়েছে। উনি বললেন, শয়তানের সেরা চাল হল মানুষকে বিশ্বাস করানো যে তার কোনো অস্তিত্ব নেই। ও তোমাকে মেডিকেল সায়েন্স দিয়ে বোকা বানাচ্ছে, কারণ তুমি সেটাই মনে মনে ধরে নিয়েছ। এর বাইরে যে আর কিছু থাকতে পারে সেটা তোমার মাথায় নেই, আর এটা নিয়ে সে খেলা করছে তোমার সাথে নিজের মতো। কিন্তু গ্যাব্রিয়েল তখন আর কিছু শোনার অবস্থায় ছিলেন না। ওনার মনে তখন একটাই চিন্তা, ফাদার মার্কাস একজন ধর্মান্ধ সাইকোপ্যাথ যে নিজের ক্ষমতা জাহির করার জন্য একটা এদি মেয়েকে ওনার মৃত বোনের স্মৃতিকে ব্যবহার করতে দিয়েছেন। গ্যাব্রিয়েল উঠে দাঁড়ালেন, ওনার চোখ শক্ত হয়ে গেল। উনি তখনই আনার শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে মোচড় দিতে দেখলেন। মনে হলো ওর পেটের ভেতর থেকে কিছু একটা কলার দিকে উঠে আসছে। ও ওয়াক ওয়াক করে বমি করা শুরু করলো, কিন্তু সেটা সাধারণ বমি না, কুচকুচে কালো রঙের থকথকে একটা তরল ওর মুখ দিয়ে ফলকে ফলকে বের হয়ে যেতে লাগলো। সেই তরলের গন্ধে পুরো ঘরটা মুহূর্তের মধ্যে ভরে গেল, ঠিক যেন অনেকদিন আগের পচা লাশের গন্ধ। আনা হাঁপাতে হাঁপাতে মেঝের দিকে তাকিয়ে বলল, দেখুন ফাদার, উনি আমাকে কি খাইয়েছেন, আমার পেট জ্বলছে, আমাকে হাসপাতালে নিয়ে যান প্লিজ। গ্যাব্রিয়েল আর দেরি করলেন না, উনি সিদ্ধান্ত নিলেন আজ রাতেই উনি এর শেষ দিকে ছাড়বেন। উনি মার্কাসের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এই ভণ্ডামি আর চলতে দেওয়া যায় না, আমি প্রমাণ করবই উনি কোনো না কোনো কিছু জানতেন, উনি আসলে আমাকে ফাঁদে ফেলেছেন, এই মেয়েটাকে উনি ব্যবহার করছেন, উনি কি মানুষ নাকি তার চেয়ে ভয়ঙ্কর কিছু, ওনার মুখোশ আমি উন্মোচন করব। সেই রাতের বাকিটা সময় ফাদার গ্যাব্রিয়েলের জন্য ছিল এক অত্যন্ত নরকের যন্ত্রণার মতো। বাইরে ঝড়ের প্রকোপ কিছুটা কমে এলেও বাতাসের সেই গঙ্গানি তখনও থামেনি। চার্চের করিডোর দিয়ে হাঁটার সময় গ্যাব্রিয়েলের মনে হচ্ছিল প্রতিটি ছায়া যেন ওনার দিকে তাকিয়ে আছে। মার্কাস ওনাকে কড়া নির্দেশ দিয়েছিলেন যেন ঘরে বিশ্রাম নিতে গেছেন সেখানেই যেন থাকেন, এটাও বলে গেছেন ভোর 3টা, যাকে আমরা ডেভিল সাওয়ার বা শয়তানের প্রহর বলি, তখন শেষ ধাপ শুরু হবে, প্রস্তুত থেকো। গ্যাব্রিয়েল নিজের ঘরে বসেছিলেন, কিন্তু ওনার চোখের সামনে ভাসছিল আনার সেই করুণ মুখ আর কালচে ভূমি। ওনার যুক্তিবাদী মন কিছুতেই মেনে নিতে পারছিল না যে ফাদার মার্কাস যা করেছেন তা সঠিক। ওনার মনে হচ্ছিল মার্কাস হয়তো কোনো প্রাচীন অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অথবা নিজের কোনো বিকৃত মন মানসিকতা থেকে মেয়েটাকে দিলে দিলে মেরে ফেলছেন। সন্দেহটা আরো গাঢ় হল যখন রাত ঠিক 1:30টার দিকে উনি চুপি চুপি বেসমেন্টের দিকে পা বাড়ালেন। ফাদার গ্যাব্রিয়েল জানতেন এটা রিস্কি, কিন্তু ওনার কনসায়েন্স বা বিবেক ওনাকে স্থির থাকতে দিচ্ছিল না। উনি হ্যারিকেনের আলো কমিয়ে খুব সাবধানে পা টিপে টিপে নিচের দিকে নামলেন। লোহার দরজার সামনে গিয়ে দেখলেন আশ্চর্যের বিষয়, তালাটা কোন ঠিক মতো লাগানো নেই, হয়তো মার্কাস তাড়াহুড়ে ভুলে গেছেন। ভেতরে ঢুকে গ্যাব্রিয়েল দেখলেন আনা মেঝের উপর কুন্ডলি পাকিয়ে শুয়ে আছে। হ্যারিকেনের আলো পড়তে ও চমকে উঠল, ও ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। গ্যাব্রিয়েল ফিসফিস করে ডাকলেন, আনা। আনা হামাগুড়ি দিয়ে কাছে এলো। ওর গলার স্বর এখন আর আগের মতো স্বাভাবিক নয়, বরং কেমন যেন চেরা আর হাহাকারে ভরা। ও গ্যাব্রিয়েলের হাত খামছে ধরে ফিসফিসিয়ে অনেকটা গঙ্গানির মতো শব্দ করে বলল, ফাদার, উনি আবার আসবেন, উনি আমাকে মেরে ফেলবেন, ওনার পকেটে ওনার বালিশের নিচে লাল ডায়েরি আছে, ওটা দেখুন, সব লেখা আছে, উনি উনি আগেও তিনজনকে। গ্যাব্রিয়েল শিউরে উঠলেন, উনি আর দেরি করলেন না, আনাকে সান্ত্বনা দিয়ে উনি দ্রুত পায়ে উপর দিকে উঠে এলেন। ওনার গন্তব্য যখন ফাদার মার্কাসের ঘর, তখন তিনি সেদিকে আস্তে আস্তে এগোতে লাগলেন। মার্কাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন অথবা ধ্যানে মগ্ন, তখন তিনি সেদিকে অগ্রসর হন। কাঁপা কাঁপা হাতে ডায়েরির পাতা উল্টানো শুরু করলেন তিনি। জানি না কিভাবে তিনি এত সহজে ডায়েরিটা খুঁজে পেলেন। সেখানে কিছু পোলারয়েড ছবি, ছবিগুলোতে তিনটি ভিন্ন বয়সের মেয়ে যাদের হাত পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যাচ্ছে, আর নিচে ফাদার মার্কাসের হাতের লেখায় ল্যাটিনে কিছু একটা লেখা, যার অর্থ শুদ্ধিকরণ সম্পন্ন, পাপের বিনাশ মৃত্যুতেই। গ্যাব্রিয়েলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার মনে হলো আনা সত্যি বলছিল, ফাদার মার্কাস একজন এক্সোরসিস্ট নন, উনি একজন সিরিয়াল কিলার বা ধর্মান্ধ খুনি, এখানে কোনো শয়তানি নেই, শয়তান আসলে স্বয়ং ফাদার মার্কাস। গ্যাব্রিয়েল ডায়েরিটা পকেটে ঢোকালেন, ওনার মাথায় তখন রক্ত উঠে গেছে, উনি ঠিক করলেন যেভাবেই হোক আনাকে আজই এখান থেকে নিয়ে যাব, দরকার হলে পুলিশ ডাকব। উনি যখন ঘর থেকে বের হতে যাবেন, ঠিক তখনই দরজার ছায়া পড়ল, ফাদার মার্কাস দাঁড়িয়ে আছেন, ওনার হাতে একটা বড় রূপোর ক্রুসিফিক্স, তার অন্য হাতে একটা লম্বা তীক্ষ্ণ ধাতব দণ্ড যা দেখতে অনেকটা বল্লমের মতো। মার্কাসের চেহারা ভাবলে শিল্পিত চোখ দুটো চলছে। মার্কাস গম্ভীর গলায় বললেন, তুমি এখানে কি করছো গ্যাব্রিয়েল, তুমি কি জানো না কৌতূহল মানুষের পতনের মূল কারণ? গ্যাব্রিয়েল আর ভয় পেল না, তার পকেট থেকে ডায়েরিটা যেন ওনাকে সাহস জোগাল। উনি চিৎকার করে বললেন, আমি সব জানি মার্কাস, আপনার ভণ্ডামি আমি ধরে ফেলেছি, আপনি এক্সোরসিজমের নামে মানুষ খুন করছেন, আমি আপনাকে মরতে দেব না। মার্কাস কোনো উত্তর দিলেন না, উনি ধীর পায়ে এগিয়ে এলেন, ওনার দৃষ্টি গ্যাব্রিয়েলের দিকে নয়, যেন গ্যাব্রিয়েলের পেছনে থাকা কোনো অদৃশ্য সত্তার দিকে। উনি শান্ত গলায় বললেন, তুমি পোকা, ও তোমার মগজ ধোলাই করল আর তুমি মেনে নিলে, ও তো মিথ্যাবাদী, কিন্তু তুমি কি বোকা? সরে দাঁড়াও গ্যাব্রিয়েল, আমার কাছে এসবের জন্য কোনো সময় নেই, এখনই থামাতে হবে ওকে, না হলে ও পুরো শক্তি পেয়ে যাবে, আমি আপনাকে এক পাও এগোতে দেব না, বলে গ্যাব্রিয়েল ঝাঁপিয়ে পড়লেন মার্কাসের উপর। শুরু হল এক অসম ধস্তাধস্তি, মার্কাস বয়স্ক হলেও ওনার গায়ে অস্বাভাবিক জোর ছিল, কিন্তু গ্যাব্রিয়েল ছিলেন তরুণ এবং মরিয়া, দুজনের ধাক্কাধাক্কিতে টেবিলের উপর থেকে মোমবাতি পড়ে গেল, ঘরটা আধা আধা অন্ধকারে ডুবে গেল। মার্কাসকে গ্যাব্রিয়েল ধাক্কা দিয়ে ফেলে দিলেন, গ্যাব্রিয়েল ভাবলেন মার্কাস ওনাকে মারতে আসছেন, বাঁচার তাগিদে হাতের কাছে পড়ে থাকা ভারী পিতলের ফুলদানিটা বা ওই জাতীয় কিছু একটা অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না, তুলে নিলেন এবং সর্বশক্তি দিয়ে মার্কাসের মাথায় আঘাত করলেন। একটা চিৎকার বেরিয়ে এলো যেন তরমুজ ফাটার শব্দ, মার্কাস থমকে গেলেন, ওনার হাত থেকে দণ্ডটা পড়ে গেল, উনি ঢলতে ঢলতে মেঝের উপর লুটিয়ে পড়লেন, ওনার মাথা ফেটে রক্তের স্রোত বের হতে লাগলো। গ্যাব্রিয়েল হাঁপাচ্ছিলেন, ওনার সারা শরীর ঘামে ভিজে গেছে, উনি বিশ্বাসই করতে পারছিলেন না উনি কি করে ফেলেছেন, কিন্তু তখনই ওনার মনে হল উনি তো একজন খুনিকে মেরেছেন, একটা মাসুম মেয়েকে বাঁচানোর জন্য, এটা তো পাপ নয়, এটা তো ন্যায় বিচার। মার্কাস মেজের উপর গোঙাতে গোঙাতে শেষবার মতো গ্যাব্রিয়েল দিকে তাকালেন, ওনার চোখে ঘৃণা ছিল না, ছিল একরাশ করুণা। উনি ভিড় করে খুব অস্পষ্ট স্বরে বললেন, বোকা ছেলে, তুমি তুমি নরকের দরজা খুলে দিলে। এরপর ওনার শরীরটা নিথর হয়ে গেল। গ্যাব্রিয়েল আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না, উনি চাবিটা মার্কাসের বেল্ট থেকে খুলে নিলেন এবং পাগলের মতো দৌড়ে নিচে বেসমেন্টে চলে গেলেন। আনার কাছে গিয়ে উনি দ্রুত হাতে সেকুলের তালা খুলতে শুরু করলেন। তুমি মুক্ত, আজ থেকে তুমি মুক্ত, ঈশ্বর তোমার সহায়, আর কোনো ভয় নেই মার্কাস, আর নেই গ্যাব্রিয়েল কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে বললেন, তালা খোলা শব্দ হল, শিকলগুলো ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। আনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ওর মাথাটা নিচু করা। গ্যাব্রিয়েল ওর কাঁধে হাত রেখে বললেন, চলো, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমরা পুলিশ স্টেশনে যাব। আনা কোনো কথা বলল না, শুধু আস্তে আস্তে মাথাটা তুলল। এবং সেই মুহূর্তটিতে ফাদার গ্যাব্রিয়েল বুঝতে পারলেন, উনি ওনার জীবনের সব থেকে বড় ভুলটি করে বসেছেন। আনার মুখটা এখন আর সেই ভীতু মেয়ের মতো নেই, ওর মুখের চামড়াগুলো যেন মোমের মতো গলে পড়ছে। আর সবচেয়ে ভয়াবহ হলো ওর চোখ, সেই চোখের মনি মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা, আবার পরক্ষণে সম্পূর্ণ কালো হয়ে গেল। ওর ঠোঁটের কোণে ফুলে উঠেছে পৈশাচী হাসি, সে হাসি কোনো মানুষের হতে পারে না। আনা হাসতে শুরু করলো, প্রথমে খিলখিল করে, তারপর সেটা পরিণত হলো এক বিকট কর্কশ অট্টহাসিতে, যা পাথরের দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো। ঠিক সেই হাসির শব্দে গ্যাব্রিয়েলের রক্ত হিম হয়ে গেল। আনা বা এখন যে সত্তাটি তার শরীরে আছে, সেই গ্যাব্রিয়েল দেখে তাকিয়ে বলল, কিন্তু সেই গলা ছিল আনার নয়, সেটা ছিল ডাবল ভয়েস, একটা মেলি চিকন স্বর, আর তার সাথে মিশছিল একটা ভারী ভরাট পৈশাচিক স্বর। ধন্যবাদ ফাদার, মার্কাস খুবই শক্তিশালী ছিল, ওর মন্ত্র আমাকে এই শরীর থেকে বের হতে দিচ্ছিল না। ও জানতো আমাকে কিভাবে বন্দী করে রাখা যায়, একমাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারতে। ওর প্রাণ নিয়ে তোমার দয়া আমার এই চাবি। গ্যাব্রিয়েল ভয়ে পিছিয়ে গেলেন, ওনার হাত থেকে চাবিটা পড়ে গেল। উনি পকেটে হাত দিয়ে ডায়েরিটা বের করতে চাইলেন, কিন্তু পকেটে হাত দিয়ে দেখলেন ওখানে কিছুই নেই, কোনো ডায়েরি নেই, কোনো ছবি নেই, সবটাই ছিল মায়া বা মিথ্যা, সবটাই ছিল ওই শয়তানের তৈরি হ্যালুসিনেশন। মার্কাস সঠিক ছিলেন, মার্কাস কোনো খুনি ছিলেন না, উনি ছিলেন একজন পাহারাদার। উনি এই ভয়ানক সন্তানটিকে বা সত্তাটিকে নিজের জীবন দিয়ে আটকে রেখেছিলেন, আর গ্যাব্রিয়েল উনি মানবতার দোহাই দিয়ে আসল রক্ষককে হত্যা করেছেন। গ্যাব্রিয়েল বলেন, এটা হতে পারে না। সত্যটি তখন আসল রূপ দেখাতে শুরু করলো, আনার শরীরটা অস্বাভাবিকভাবে মটকাতে শুরু করলো, হাড় ভাঙার কটকট শব্দে পুরো ঘর ভরে গেল। ওর হাতগুলো লম্বা হয়ে ঝুলতে লাগলো, আঙ্গুলগুলো বড় হয়ে গেল, নখগুলো বড় হয়ে গেল, ওর মুখ দিয়ে আসে কালো বমি বা ধোঁয়া বের হতে লাগলো, যে আস্তে আস্তে ছায়ার আকার নিল। শয়তানটি এগিয়ে এলো গ্যাব্রিয়েলের দিকে, গ্যাব্রিয়েল নিজের গলায় ক্রুশটা আঁকড়ে ধরলেন, কিন্তু তিনি জানতেন এতে আর কাজ হবে না, কারণ উনি নিজেই এখন মহাপাপী। উনি একজন ঈশ্বরের সেবককে খুন করেছেন, ওনার আত্মার উপর এখন আর ঈশ্বরের কোনো সুরক্ষা নেই। সত্যটি গ্যাব্রিয়েলের মুখের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার বিশ্বাসই তোমার পতন ফাদার, তুমি শয়তানকে বিশ্বাস করেছ, ঈশ্বরের সৈনিককে খুন করেছ, তোমার তো নরক নিশ্চিত, এবার চলো আমাদের খেলা শুরু করা যাক। গ্যাব্রিয়েল বুঝতে পারলেন পালানোর সব পথ বন্ধ, বেসমেন্টের দরজাটা ধপ করে নিচ থেকে বন্ধ হয়ে গেল, অন্ধকারে শুধু শোনা গেল গ্যাব্রিয়েলের এক আকাশ ফাটা আত্মচিৎকার, আর তারপর সব চুপ। মিস্টার জোসেফ ডি সিলভা মোমবাতির দিকে একটা দীর্ঘশ্বাস ফেললেন, ওনার চোখ দুটো ঝলঝল করছিল। পরদিন সকালে পুলিশ এসে গির্জার দরজা ভাঙে, ভেতরে তারা ফাদার মার্কাসের লাশ পায়, যার মাথা থেতলে দেওয়া হয়েছিল। ওর পাশে পাওয়া যায় ফাদার গ্যাব্রিয়েলকে, উনি বেঁচে ছিলেন না। ওনাকে পাওয়া যায় ফ্লোরে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায়, নিজের গলায় ক্রুশটা নিজেই ঢুকিয়ে রেখেছিলেন তিনি, মানে পুলিশ বলেছিল ওটা আত্মহত্যা। কিন্তু আমরা যারা লাশটা দেখেছিলাম, আমরা জানি মানুষের পক্ষে নিজের গলায় নিজে ওভাবে ক্রুশ ঢোকানো সম্ভব না। আর আনা, আনাকে কোথাও পাওয়া যায়নি, সে উধাও। তবে সেই ঘটনার পর থেকে ওই পাহাড়ি রাস্তার মাঝে ওই রাতে আমার জন্য গাড়ি চালানো অসম্ভব হয়ে যায়। এছাড়াও মাঝে মাঝে রাতের বেলা একা যখন কোনো চালক গাড়ি চালাতে আসে, তখন প্রায়ই দেখা যায় একটা মেয়ে লিফট চাইছে, এবং প্রত্যেকের সাথে কথা বলে এইটুকু জানা যায় যে সবাই একটি নির্দিষ্ট মেয়েকে দেখেছে, কারণ সবার দেওয়া বর্ণনার সাথে মেয়েটির চেহারা মিলে যায়। কেউ কেউ বলে মেয়েটার চোখের দিকে তাকলে নাকি মৃত স্বজনদের দেখা যায়, আর তারপরে সেই গাড়িটা খাদে পড়ে যায়। এই বলে জোসেফ ওনার ঘটনা শেষ করলেন। উনি চুপ করে জানালার দিকে তাকিয়ে রইলেন, বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমিও কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না, চায়ের কাপটা আমার হাতেই ঠান্ডা হয়ে গিয়েছিল। আসলে আমরা যাকে দয়া বা মানবিকতা বলি, শয়তান যে সেটাকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এ কথাটা ভাবলেই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছিল। আমি সিফাত আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই খুব ডটকমের সাথে থাকবেন। ফিরে আসবো নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আর আজকের মতো আমাদের এই এপিসোডটি শেষ করতে হচ্ছে, কিন্তু ফিরে আসব আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।